exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 তে আরো একটি রাত, এবং আরো একবার আপনার সঙ্গে বসার আমার সুযোগ হলো, সেজন্য অবশ্যই আমরা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাবো, এবং একই সাথে যারা আমাকে শুনছেন আমরা আজকে কত দূর চলে এসেছি এই অনুষ্ঠানটি নিয়ে, এবং আলহামদুলিল্লাহ একটা প্রোগ্রামও কখন পর্যন্ত রিপিট হয়নি, একটা এপিসোড, এটা যেই অবস্থাতে থাকি না কেন এখন পর্যন্ত আপনাদের ভালোবাসায় চেষ্টা করে যাচ্ছি। এই অনুষ্ঠানটি অনেক বড় পাওয়া আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে রেডিও ইন্ডাস্ট্রিতে। সো যারা এই অনুষ্ঠানটিতে প্রতিনিয়ত অংশগ্রহণ করেন তারা কি পরিমাণ ভালোবাসেন আজকের এই অনুষ্ঠানটিকে, মানে আজকের এই গল্পটা অনেকটাই আপনাকে সেই বিষয়টার একটা উদাহরণ হয়তোবা আপনাকে বুঝিয়ে দেবে। কি প্রিয়া, আপনার সঙ্গে আছি, আপনি শুনছেন এবিসি রেডিও, এবং আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে পরিচিত হব। তার আগে আপনাকে যেটা বলতে চাই, অনুষ্ঠানে অংশগ্রহণ করার নিয়ম বরাবরের মতো যে কথাগুলো বলি, বেশ কিছু মাধ্যম আছে, আপনি চাইলে সরাসরি ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া আপনি চাইলে আমার বিশেষ করে যে ওয়েবসাইটটি আছে সেটার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ওখানে ওয়েবসাইটের একেবারে শেষের দিকে গিয়ে দেখবেন যে লেস স্টক নামে একটা সেকশন আছে, ওখানে চাইলে আপনি লিখে আমাকে মেইল করতে পারেন, আমার ব্যক্তিগত মেইলে চলে আসবে। আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rj-kebria.com, দ্যাট ইজ rjkebria.com। আমি আবারও বলছি www.rj-kebria.com, দ্যাট ইজ rjkebria.com। আরো সহজ উপায় হচ্ছে আপনি যদি গুগলে সার্চ করেন rjkebria দিয়ে, rj-kebria.com, সেক্ষেত্রে প্রথমে আসবে হচ্ছে আমার পেজটি, যেটা হচ্ছে www.facebook.com/kebria.rj, যেখানে 13,40,000-এর অধিক ফ্যান ফলোয়ার আছে আমার এই পার্সোনাল পেজটিতে। এবং পরেই আসবে হচ্ছে আমার ওয়েবসাইটটি, যেখানে লেখা থাকবে rjkebria পার্সোনাল ব্লগ এবং ফটোগ্রাফি ওয়েবসাইট। সো এটা ইটস ভেরি ইজি, যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। আর যিনি যোগাযোগ করে আমার সঙ্গে এই মুহূর্তে আছেন তার নামটা একটু জানতে চাইব, আপনার নামটা একটু বলেন। রিয়া, বর্তমানে বয়স
22 বছর।
রিয়া সম্পর্কে একটু বলি, ওকে আমি যখন যোগাযোগ করি বৃষ্টিতে চিটাগং প্রায় তলিয়ে যাওয়ার মতো অবস্থা, চিটাগংয়ের অবস্থা আপনারা নিশ্চয়ই জানেন যে জলাবদ্ধতা চিটাগংয়ের একটা অনেক বড় সমস্যা, এরকম একটি অবস্থায় সে চিটাগং থেকে আমাদের ঢাকাতে এসছে তার জীবনের গল্পটা বলার জন্য। প্রথমে ধন্যবাদ রিয়া, আপনি এত কষ্ট করে এখানে এসছেন, এবং রিয়া আমাকে কথা দিয়েছিল যেহেতু আজকে অনুষ্ঠানটি প্রচার হবে সে যদি না আসে তাহলে আমি বিপদে পড়ে যাব, সুতরাং রিয়া যেভাবেই হোক ম্যানেজ করে এখানে আসবে। সো মানুষের ওয়ার্ড অনেক বড় ইম্পর্টেন্ট বিষয়, সেদিক থেকে রিয়াকে আমি প্রথমে একটু ধন্যবাদ জানিয়ে নিলাম। তো রিয়া, 22 বছরের রিয়া, আপনার জীবনের গল্পটা আমরা শুনতে চাই, একেবারে ছোটবেলা থেকে আপনি শুরু করবেন। আমরা যত জানি যে আপনি চিটাগংই বোধহয় মানে লোকাল, না চিটাগংই লোকাল, একেবারে চিটাগংয়ের ভাষায় যেভাবে আপনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেভাবে আপনি বাড়ির মানুষের সঙ্গে কথা বলেন ওইভাবে কথা বলবেন, কোন প্রকার নার্ভাস ফিল করার কোন দরকার নেই। ওকে বলেন, শুনি।
আমাদের যে সব বাড়ি হচ্ছে আপনার টেকনাফে, আমার নানু বাড়ি হচ্ছে চিটং। আমার ছোটবেলার জীবনটা হচ্ছে কি, আমার বাবা দুই বিয়ে করে, প্রথমত আমাদের পাঁচ বোন, আমরা পাঁচ বোন থেকে বাবা সেকেন্ড একটা বিয়ে করে,
মানে একটা ছেলের জন্য।
হ্যাঁ, ওটা বাবা করতে চাইনি, আমার দাদু করেছিল,
বংশের প্রদীপ রক্ষা করার যে ব্যাপার স্যাপার থাকে। হ্যাঁ, আমরা জানি।
পরে আমরা, আমার মা অনেক সুন্দর একটা মেয়ে ছিল, চলে আসে,
মানে প্রথম স্ত্রী কি আপনার মা ছিল? ওকে,
তো এই দেশের না, সে বারমার ছিল, ছোট মাটা বারমার,
ছোট মা বারমার ছিল। আচ্ছা,
তো আসার পরে উনি রাইতে থাকতো আমাদের এরিয়াতে, তো কেমনে কেমনে ওদের একটা সম্পর্ক হয়ে যায়, তখন আমি ছোট ছিলাম খুব।
কাদের সম্পর্ক হয়ে যায়,
মানে আমার বাবার সাথে ওই মহিলা,
ছোট মহিলা, ছোট মার সম্পর্ক হয়ে যায়। আচ্ছা আচ্ছা,
হওয়ার পরে আমার মা খুব সুন্দর, তাই আমার মা বলে কি, একটা যখন বিয়ে করে ফেলছে আমি আর থাকবো না, মা চলে আসে। আসার পর মাকে নিতে আসে আমার মামা, মানে আমার মায়ের ছোট ভাই, আমার আব্বুকে মারে, মারার পরে আমার আব্বু জিদ করে গিয়ে একেবারে বিয়ে করে ফেলে।
মানে তখনও বিয়ে করে নাই?
না, করে নাই, মানে আমার মাকে নিতে আসছিল, ছয় মাস ব্যাকআপ ছিল, অসুস্থ ছিল, আমাদের নানু বাড়িতে ছিল বাবা। আসার পরে মানে আমার মাকে প্রচুর মারধর করতো আমার বাবা।
ও, এই জন্য আপনার ছোট মামা আপনার বাবার গায়ে হাত তোলে এবং বাবা রাগ করে গিয়ে পরে বিয়ে করে ফেলে।
বিয়ে করে ফেলে, বিয়ে করার পরে আর গেল না, চলে আসলো। আমি খুব দুষ্ট ছিলাম ছোটবেলা থেকেই, খুব দুষ্টমি করতাম।
কার কাছে ছিলেন, মার কাছে?
আমার মার কাছে, আমার বড় হওয়া।
পাঁচ বোনের মধ্যে আপনার অবস্থান কত?
আমি মেজো,
মেজো,
তিন নম্বর।
তো আপনার মা যখন চলে আসলো সবাই কি সাথে করে নিয়ে এসেছিল?
না, আসার সময় আমি আমার একটা ছোট, একদম ছোটরা, ওকে আর একটা, তিনজনকে নিয়ে আসছিল, দুজন ওখানে দিকে আসছিল।
আচ্ছা আচ্ছা,
আসার পরে আত্মীয় খুবই খারাপ, নানুর বাড়িতে তো তুলা ফ্যামিলিতে রাখা সম্ভব না। পরে মা এক আত্মীয়ের বাসায় আছে চিটাং।
আচ্ছা,
আসার পর আমি নানুর বাড়িতে স্কুলে ভর্তি হই, আমার আসলে পড়াশোনার প্রতি কোন আকর্ষণ নাই, অঙ্ক তো একদম পারতামই না। পড়াশোনার জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু এটা আমার ব্যর্থতা, আমার ফ্যামিলির না, মা যাইতো আসতো ওরকম করতো। তো আমার একটা ছোট যে বোনটা ছিল, পাঁচ নম্বর বোনটা পালক দিয়ে দিছে অন্য একটা মহিলাকে দিয়ে দেবে। তখন ছোট ছিলাম, বুঝতেই পারি নাই। মা তো ছিটাঙ্গে চলে আসছে, আসার পরে এক আত্মীয় বাসা ছিল, ওখানে কাজ টাজ করতো থাকতো। এখন সে আনতি ঢাকায় চলে আসবে, আমার মার আসার পক্ষে সম্ভব না, আসা সম্ভব না দেখে আমার বড় বোন আর আমাকে ওনার সাথে দিয়ে দেয়।
আচ্ছা,
প্রায় আমি দুই বছরের মতো ছিলাম ওই আন্টির বাসায়, আমার বোন পাঁচ বছরের মতো ছিল, বড় যেটা সেটা। একটা পর্যায়ে আমি একটু দুষ্ট বেশি ছিলাম, চলে এসে ওখান থেকে আমার বোন রয়ে গেল। তারপরে চিরাং মার সাথে ছিলাম, তা আমার একটু বেশি দুষ্ট ছিলাম, তো তাই মা বলতো তুই থেকে আমার সাথে রাখার দরকার নাই, দিয়ে দিব নানুর বাড়িতে।
ওকে, এই ফাঁকে একটু বলে নেই প্রিয় শ্রোতা, আজকের এই অনুষ্ঠানটিতে একটা ছোট্ট সারপ্রাইজ আছে। হ্যালো ইট নাইন টু জিরোর লিসনার যারা আছেন, অনুষ্ঠান চলাকালীন সময় যে কোনো মুহূর্তে আমি ফেসবুকে লাইভ হব আমার এই গেস্টকে নিয়ে। এই অনুষ্ঠানে কিভাবে চলছে, কি অবস্থায় আছে, আপনারা যদি দেখতে চান, গেস্টকে লাইভ দেখতে চান, সেক্ষেত্রে আমার পেজে লগ ইন করে থাকতে হবে, আমার পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকতে হবে, দ্রুত চলে আসতে হবে আমার পেজটিতে www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, এবং পেজটিতে আপনি লাইক দিয়ে অ্যাক্টিভ হয়ে যান। আমি যে কোনো মুহূর্তে অনুষ্ঠান চলাকালীন সময় আমি ফেসবুকে লাইভ হব, এবং লাইভ হওয়ার আগে আপনাদেরকে জানাবো যে আমি এই মুহূর্তে ফেসবুকে লাইভ হচ্ছি। ওকে, বলুন আপনি। তারপর
আমাকে বলল যে রাখবে না আমার সাথে। তারপর আমার মামা আমার আন্টিরা চাইছিল আমার মাকে বিয়ে দেওয়ার জন্য, আমার মা বিয়ে করে নাই, একবার তো সংসার করছি।
রাইট, আপনাকে যখন নিয়ে আসছিল আপনার মা বাবার ওখান থেকে, আপনার তখন বয়স কত?
আমার বয়স পাঁচ বছর।
আপনি পড়াশোনা করতেন ওই সময়টাতে?
ওই সময়টাতে মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসা থেকে আনার পরে আমাকে স্কুলে ভর্তি করে দেয় হাই স্কুলে, কিন্তু আমার অঙ্ক তো একদম পারি না, একটু দুষ্ট ছিলাম খুবই।
ওকে,
তার কারণে আমি পড়াশোনা একেবারেই করিনি।
আচ্ছা,
তো মার কাছে ছিলাম কিছুদিন, আবার ঢাকায় ছিলাম আন্টির বাসায়। ওখান থেকে যাওয়ার পরে মা খালি কমপ্লেন শুনতো, এই যে তোমার মেয়ে ঝগড়া লাগাইছে, কোনো কারণে ঝগড়া লাগাইতাম। তো মাকে পারিবারিকভাবে ওদের ফ্যামিলি থেকে বিয়ে দেওয়ার খুব চেষ্টা করছিল, মা করে নাই, একমাত্র আমার দিকে তাকায়, আমার মেয়েগুলো কই যাবে। এটা বলার পরে মা চলে আসলো নানুর বাড়ি থেকে রাগারাগি করে,
যে করবে
না, নানুর বাড়িতে গেছিল সাতখানি আমার নানুর বাড়ি,
ওখান থেকে রাগারাগি করে কোথায় গেল?
চিটাং চলে আসছে,
চিটাং শহরে থাকতে সাথে করে নিয়ে,
না আমাকে নিয়ে রেখে আসছে
নানুর বাসায়, আপনাকে রেখে আপনার মা একা চলে আসছে।
হ্যাঁ, চলে আসছে। আসার পরে নানুর বাসায় ছিলাম, তো আমার একটা মামুতো ভাই ছিল, খুব দুষ্ট, আমার সাথে একই সাথে পড়াশোনা করতাম, ওকে দিয়ে আমি অঙ্ক লেখাতাম বেশিরভাগ। তো সবাই একটু রাগারাগি হলে আমাকে সবাই বলতো তুই তো গাধা, অঙ্ক পারস না। তো আমার খুব রাগ লাগতো, কেন আমাকে সবাই এরকম বলে।
আচ্ছা, খুব স্বাভাবিক।
হ্যাঁ, রাগ লাগতো দেখে আমি বলতাম আমার মাকে আমি পড়াশোনা করব না। তো আমার মা বলতেছে পড়াশোনা করে দেখ, ভালো লাগবে। আমার এখনো মনে পড়ে যে আমার মা আমার জন্য যেটুকু করেছে আমার অন্য বন্ধু যেটুকু করে নাই। আমি খুব আদরের ছিলাম ভাইয়া, আমি সব দিক দিয়ে পাইছি, কখনো খাওয়ার অভাব পাই নাই, আমার বোনগুলো সবাই কষ্ট পাইছে, একদিক দিয়ে আমি একদমই কষ্ট পাই নাই। মাকে বারবারই বলতেছে বিয়ে দিবে, মা রাজি হয় না, মাকে বলতেছে ঠিক আছে তুই রাজি যখন হচ্ছিস না তোরা আমরা রেখে দিব, তোর মেয়েগুলো দিয়ে দে। তো মা মানে আমার বোনগুলো আলাদা আলাদা করে বসছে, কিন্তু আমাকে আলাদা করে নাই, দুইজন বাড়িতে, একজন পালক দিয়ে দিছে আর একজন ঢাকায়। তো এরকম করতে করতে আমার মা ছুটা কাজ করতেছে বাসায়, আত্মীয়দের বাসায়, কিন্তু ওদের টাকা পয়সা আছে দেখে ওরা বড়, আমরা ছোট। আমার নানুর বাড়ি তার দিকে অবস্থা ভালো ছিল, তখনকার নানা ছিল, নানু ছিল। ওখান থেকে একদিন আমার নানু আমাকে মারছিল, মারার পরে রাগ করে একটা আন্টির সাথে চলে গেছি আমি। আন্টির বাসায় প্রায় আট নয় মাসের মতো ছিলাম, একদম ওদের ফ্যামিলির মেয়ের মতো, গ্রামের বাড়িতে কোনো কাজের মেয়ে এই হিসেবে গিয়ে করে না, ওরা নিজেদের মেয়ের মতো করে রাখতে চেয়েছিল। আট মাস থাকার পরে আমি কুরবানে আবার নানুর বাড়িতে যাই আর আসি না। এই প্রথম ফার্স্ট 2007 আমি চিটাঙ্গে আসি, আমার মার সাথেই আসি, আমার মামাকে নিয়ে আসে ওখান থেকে, যে চল তোকে আমার সাথে রেখে দিব। তখন মা একবারে রাইতে দিন একটা বাসাতে, মানে রাত দিন পর্যন্ত ছুটা না, একসাথে
ওখানেই সারাদিন থাকা খাওয়া, ওখানেই কাজকর্ম, বান্দা বুয়া যেটাকে বলে আমাদের ভাষায়।
হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার মাকে কেউ কখনো বুয়া রাখতো না। তো একদিন আমি আসার পরে দারুণ আসছে নিচে, একটা লোক গেছে একটা চিঠি নিয়ে না কি নিয়ে। তো মা যখন দরজা খুললো মাকে বলতেছে ম্যাডাম, মানে আমার আম্মুকে মনে করছে ম্যাডাম, ম্যাডাম আপনি একটা পার্সেল আসতে। পরে বলতেছে আমি তো ম্যাডাম না, ম্যাডাম গুমে। ম্যাডাম আসলো, আসার পরে মার দিকে কতক্ষণ থাকাই, ম্যাডামের দিকে কতক্ষণ থাকাই, লোকটা যাওয়ার সময় বলে গেল ম্যাডামকে লাগতেছে একরকম, কাজের লোককে লাগতেছে অন্যরকম, কি মিন করলো বুঝতে পারিনি কথাটা, চলে গেল।
তখন আপনি ওখানে?
হ্যাঁ, আম্মুর সাথে প্রায় এক দুই বছরের মতো ছিলাম। তাস্তে আমি মানুষের সাথে, চিটংয়ের মানুষের সাথে মিলামিশা করতেছি, যেমন যাদেরকে চিনি না ওদের সাথে আস্তে 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 এদিকে এদিকে যাচ্ছি। তো মা আমাকে নিষেধ করতো যাইও না এদিকে এদিকে, ভালো না, এরকম বলতো, মার কথা আমি শুনতাম না, চলে যেতাম। ওর মা আমারও বলতেছে তোরে আবার বাড়িতে পাঠিয়ে দিব, পাঠিয়ে দিব বললো। আমি এদিকে দিকে যাইতে থাকতাম, মা আমাকে কন্ট্রোল করতে পারতো না।
যাইতে থাকতে মানে কোথায় যেতেন আপনি?
মানে ঘুরতাম এদিকে এদিকে।
আচ্ছা আচ্ছা।
ছোট ছিলাম, বুঝতাম না।
আচ্ছা, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন।
তো ওই সময়টাতে আমাকে সবাই খারাপ ভাবে মিন করতো, ছেলেরা আমার সাথে দুষ্টামি করতে চাইতো। তো আমি অনেককে পাত্তা দিতাম, ফ্রেন্ডশিপের মতো আবার অনেককে পাত্তা দিতাম না। তো এরকম করতে করতে তিন চার মাসের মতো হয়ে যায়। মা বলতেছে রি একটা কথা শুনাম। সে কি বলো মা? তুই বাড়িতে চলে যা। তো ও আমার নানু আমাকে বলতেছে না রাখবো না আমি, কারণ আমি যে বেশি দুষ্ট, মামতো ভাইকে মারি সেটা নানুর পছন্দ না, রাখবে না। এটা বলার পরে আমাকে আবার চিটাং নিয়ে আসে, মানে চিটাং আসা যাওয়াতে আসি আমি, চিটাং আসতেছি নানু বাড়িতে যাচ্ছি। এরকম মধ্যে একটা পর্যায়ে মাকে বিয়ে দেওয়ার কথা বললে আমি খুব কান্না করতাম। তখন আমার আপু একটা গ্রামের বাড়িতে, আমার নানুর পাশের একটা আন্টির বাড়িতে থাকতো, ওদের বাসায় পড়াশোনা করতো। তো ওদের বাসায় গেলাম। এটা হচ্ছে আমাদের পাশা একটা বাড়ি, ওটাও আমাদের নানুর বাড়ি হয়। ওদের আত্মিক অবস্থা খুবই ভালো।
ওকে, প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদের সবাইকে বলে রাখি যে এই মুহূর্তে আমি ফেসবুকে লাইভে আছি আমার পেজটি থেকে। আমাকে অলরেডি ইতিমধ্যে অনেকেই দেখতে পাচ্ছেন পেজে, স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি আপনার সঙ্গে যুক্ত হয়েছি আমি। আপনারা চাইলে আমাদের পেজটিতে চলে আসতে পারেন, www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ওকে, পেজটিতে আমি এই মুহূর্তে লাইভ আছি, আপনারা চাইলে চলে আসতে পারেন। জি বলুন। তারপর
আসা যাওয়াতে আসছি, তো আমার আপু আরেক বাসায় যেখানে ছিল ওদের বাসায় আমি যাই। যাওয়ার পর আমাকে বলতেছে তুই তো এইভাবে থাকবি, একটা কাজকর্ম কর, তোর মাত্র তো কিছুই নাই। তো আমি বলছি কি করব। তো আমার আপু ওই আন্টির বাসার বোনের মেয়ের কাছে আমাকে দিয়ে দেয়,
বোনের মেয়ের কাছে। আচ্ছা,
থাকার জন্য ওখানে গেলাম, থাকলাম, আমার খুবই ভালো লাগতো। এক ধরনের ওদের বাসায় ভালো লাগা তৈরি হয়ে যায়। থাকতে থাকতে প্রায় অনেকদিন ছিলাম। থাকার পরে আবার হুট করে মন ছুটে গেছে, ছোট ছিলাম বুঝতাম না, চলে আসছি নানু বাড়িতে। আসার পরে মা তো চিটাঙ্গে নিয়ে আসতো, ওখানে নিয়ে যেত, আমাকে নিয়ে খুব কষ্ট পাইছে আমার মা।
ওকে,
সেটা হয়তো কখনো বলে বুঝাতে পারবো না যে পরিমাণ কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার পরে আমি মাকে বলতেছি, আমার মাকে যখন বারবার বলতো বিয়ে দিয়ে দিবে মামা, তো আমি মামাকে আর পছন্দ করি না, কেন আমার মাকে বিয়ে দিয়ে দিবে, আমার তো বাবা আছে।
ওই ছোট মামাটাই?
হ্যাঁ, আমার মা ছোট মামাটাই। একবার যে উনি আমাকে খুব মারধর করতো, কথা শুনতাম না, যে কে মারতো। আর আমার মামাটা গালাগালি পছন্দ করতো না, আমি ওনার মাকে ধরে গালাগালি করতাম, তো উনি আমাকে বকাবকি করতো, মারতো, তা আমার পছন্দ হইতো না, কেন আমার মা আমার মামা। এরকম করে প্রায় অনেকটা দিন কেটে যায়, যেহেতু আমার মা 22 বছর এখন সংসার জীবন থেকে চলে আসছে, আমার আমাকে 15-16 বছর হবে যে চলে আসছে। আসার পরে মাকে অনেকবার বলছিল বিয়ে করার জন্য, বিয়ে করলো না মা। বিয়ে না করার সত্ত্বেও আমরা চট্টগ্রামে আসি। আসার পরে তখন তো খুবই আর্থিক অবস্থা খারাপ, যেমন বললাম আমাদের থাকার জায়গা ছিল না, আমার মা ছিল অসহায়। অসহায় অবস্থার মধ্যে আস্তে 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 মা কাজ করার পরে বাসে আসতো, একটা বাসা নিয়েছি 1200 টাকা ফার্স্ট, প্রথম বাসাটা 1200 টাকা, একটা বাসা নেই, বাথরুম লাগতে ছিল বাইরে। তো আমি থাকতাম থাকতাম ওখানে, পরিবেশটা এরকম ছিল যে মানে খারাপ ভাবে চলল, মানুষ বলবে খারাপ, ভালোভাবে চলল খারাপ।
আচ্ছা, মানে যারা থাকতো তাদেরকে মনে ধরে নেওয়া হতো যে এরা খারাপ,
মানে একটু যদি আপনি উন্নতায় এক ধরনের এক সেরে ফেলে হাঁটেন। আসলে তো আমি ওই খারাপ কাকে বলে তাও বুঝতাম না।
আচ্ছা ঠিক আছে, মানে ছোট তো, সেটাই বলছি। তারপর
তো ওরকম করতো, ওরকম করতে ছেলেরা মানে দুষ্টামি করতে চাইতো। যাওয়ার পরে আমিও মাঝে মাঝে করতাম ওদের সাথে, আমি তো বুঝতাম না দুষ্টামিটা কাকে।
মানে আলটিমেটলি আপনি যেটা বোঝাচ্ছেন যে এক ধরনের চঞ্চল ছিলেন আপনি।
হ্যাঁ, আমি খুব চঞ্চল ছিলাম।
আচ্ছা হ্যাঁ,
তোরা বলতো, আমি তো আবার চকবার পছন্দ করতাম, অনেকে জানতো কে চকবার খাবি এরকম বলতো। আমি বলছি হ্যাঁ খাবো, খাইছি। খাওয়ার পরে একবার দুবার ওদের সাথে একজনের সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পরে ও কি হচ্ছে অন্যদের সাথে ফ্রেন্ডশিপ করা দিছে।
কি নাম ছিল ছেলেটা?
লিটন।
লিটন,
হ্যাঁ।
ওকে,
তো ফ্রেন্ডশিপ করানোর পরে আস্তে 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 সবাই চাচ্ছে কিরকম আমার সাথে, মানে আমাকে এমনি একটা মানে খারাপ উদ্দেশ্য নিয়ে বসে আছে, সেটা তো আমি জানি না। ববি নামে একটা মেয়ে ছিল, হিন্দু, ও আবার কিরকম ছিল সেটা আমার দেখার বিষয় না।
কত বছর বয়স তখন আপনার আনুমানিক?
মাত্রই বড় হয়েছি আমি।
প্রিয় শ্রোতা, আরো একবার বলছি আমি এই মুহূর্তে ফেসবুকে লাইভে আছি, একই সাথে আমার পেজটি থেকে এবং এবিসি রেডিও যে ফ্যান পেজটি রয়েছে সেখান থেকেও শেয়ার দেওয়া হয়েছে। আপনারা চাইলে এই মুহূর্তে আমাদের ফেসবুকে কানেক্ট হতে পারেন এবং আমাদেরকে দেখতে পারেন। স্টুডিওর এনভায়রনমেন্টে রিয়া আছে তার জীবনের গল্প নিয়ে। www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ওকে বলুন, তারপর
তো ওরা আমার সাথে খারাপ উদ্দেশ্য করলো, তো আমি তো এটা বুঝতেছি না, বুঝতে পারতেছি না। আর ফিজিক্যাল কাকে বলে সেটাও বুঝতাম না তখন ভাই, বিশ্বাস করেন। মানে যদি বুঝতাম আমি এতটুকুই, কখনো বুঝতে পারি নাই। ওরা আমার সাথে সবাই দুষ্টামি করে, আর সবার মনে ছিল কি মানে সবাই আমাদেরকে নিয়ে মানে আমাকে আর ববিকে নিয়ে খেলবে, এটা তো আমরা বুঝতে পারিনি। আমাদের মধ্যে অতটুকু বুঝার, আর আমি কিছুই বুঝি না তখন। হাঁটতে 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 আস্তে 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 একটা পর্যায়ে আমাদের নামে একটা কলঙ্ক, আর ওরা চাইতো সবসময় মানে খারাপ কিছু করার জন্য, কিন্তু পারতো না, পারতো না। এই কারণে আমরা ওদের সাথে কোথাও যেতাম না, এবং কি এক ফ্যামিলিতে দুই তিন ভাই পর্যন্ত চাইতো। জানে যে ওই ভাইয়ের সাথে কথা বলতেছি, প্রেম কাকে বলে সেটা তার বুঝি না, জাস্ট কথা বলতেছি। ও বলছে তোর ভাইয়ের সাথে প্রেম করতেছে মেয়েটা। এই দাঁড়াও, কিসে ভাইয়া কিছু বলবেন? আমার ভাইয়ের সাথে তোমার কি? আমি সাপ্তাহ ভাইয়ের সাথে আমার কিছুই না, এরকম বলে ও একটা সম্পর্ক তৈরি করার মানে চেষ্টা করতেছে। অনেকবার ডিস্টার্ব করার পরে আমি ওর বাবাকে বললাম একদিন।
কার বাবাকে?
লিটনের বাবাকে। আঙ্কেল আপনি ছেলে এরকম এরকম, দেখি বাপ ছেলের ছো বাপ খারাপ।
কিভাবে বুঝলেন?
যে ওনার কথাবার্তায় বিয়েগুলো, উনি আমার একটা কথা বসে যেটা আমি এখানে বললে আমার নিজের লজ্জা, তখন আমি মানে আমার এখনো মনে পড়ে কথাটা। হয়তো মেয়ে থাকলে মেয়েদের প্রতি ছেলেদের একটা থাকতেই পারে, এভাবে করে ডাইরেক্টলি
এরকম ভাবে
এভাবে বয়স্ক লোক আমাকে যে এভাবে বলছে আমার খুব কষ্ট লাগছিল সেদিন। সেদিনটা হয়তো আমি বুঝতে পারিনি। তো আস্তে আস্তে আমি ওনার ফ্যামিলিকে বললাম, ওনার বাবার আবার দুই বউ, তো বললাম। বলার পর ওর মাকে একদিন বসে মেসে দেখেন আন্টি, আমরা তো এখানে কিছু চিনি না, জাস্ট দুলামবাড়িকে টেরিয়েটা চিনি, আপনি ছেলে আমাকে সবসময় ডিস্টার্ব করে। একসাথে তিনটা ছেলে এক ফ্যামিলি থেকেই, আমাকেও ডিস্টার্ব করে, ববিকেও ডিস্টার্ব করে। ববি সম্পর্কে ওরা অনেক কিছু জানতো, সেটা আমাকে বুঝাতে চাইতো। মানে ববিকে পেলে আমার সম্পর্কে বলতো খারাপ মিন করতো, আমাকে পেলে ববির সম্পর্কে খারাপ মিন করতো। এটার পর আমি কি করলাম, ওই এরিয়া ওই এলাকা থেকে চলে আসি, আমার মা আমাকে নিয়ে আসে আরেক জায়গায় বাসা নেই পাশাপাশি, কিন্তু তারপর আমি ওই এলাকায় যেতাম, থাকতে চলে যেতাম। একদিন প্রচুর বৃষ্টি, বৃষ্টির মধ্যে যাচ্ছি, তো পর আমাকে লিটন দাঁড় করে ফেলছে। লিটন বলতে দাঁড়াও। আমি বলছি হ্যাঁ, কি ভাইয়া বলেন? কো তোমার সাথে আমার কথা আছে। কি কথা? আমি তোকে ভালোবাসি। হঠাৎ করে এমনি চাইতো ওর ভাইয়ের কাছ থেকে সরানোর জন্য, ওর ভাইয়ের সাথে ফ্রেন্ডশিপ ছিল বলেই। তখন সে ভালোবাসা কাকে বলে সেটা তো আমি জানি না ভাইয়া, আপনি তো কি বলেন? কেন ভালোবাসা বুঝো না? আমার সে না ভাইয়া বুঝি না। এটা করার পর আমি চলে আসছি। আসার পরে একদিন দুদিন আমাদের মানে আমরা যে বাড়িতে থাকতাম ওই বাড়ির সামনে দরজার পাশে দোকান ছিল, ডাক্তারের দোকান, ওখানে এসে সে বসে থাকতো আর আমাকে ডাকতো। ডাকলে আমাদের আশেপাশের লোকগুলো আমাকে খারাপ মনে করতো, স্বাভাবিক। একটা মেয়েকে যদি প্রতিদিন একটা ছেলে ডাকে এটা তো খারাপ কথা বলার কথা। তা আমাকে আমার সাথে সবাই বলতো, এই লিটন তোকে কেন ডাকো, হ্যাস্থানীয় ছেলে আর তুই হচ্ছে ভাড়াটি, ও কেন ডাকবে তোকে? ও না পারলে ওর বন্ধু মুরাদকে দিয়ে ডাকায়, সুহেলও ডাকে, তিনজনে ডাকে। মানে পাড়াপড়শি সবাই বলতে যাচ্ছে কি আমি ভালো না,
যে কারণে ডাকাডাকি করে।
এই কারণে আমাকে ওরা ডাকে, কিন্তু আমি ওই সম্পর্কে কিছুই বুঝি না। এরকম করে আমার মাকে সবাই বলতো, আমার মা মনে কষ্ট পেত যে আমার মেয়েটা চঞ্চল, দেখে আমার মেয়েকে সবাই খারাপ মনে করে। মা আমার একদিন মাসছিল, মারার পর আমি একটা খালাকে বলছি যে খালা আমাকে তো বাসায় কাজ করবো, একটা বাসা দেন। তো বলতেছে থাকবি? হ্যাঁ থাকবো, ঢাকায় থাকতে হবে।
এর মধ্যে কি বাবার কথা মনে পড়তো না, বাবার কাছে যেতে মন চাইতো
না? বাবার কথা আমার মনে পড়তো না, যে আমার মাকে মারতো সেটা আমার মনে ছিল,
এই জন্য আপনার বাবার কথাটা মনে পড়তো না। আচ্ছা,
বাবা যোগাযোগ রাখতে চাইতো, কিন্তু আমার মা চাইতো যোগাযোগ না রাখতে।
ফেসবুকে আমি অনেক রিয়াকশন দেখতে পাচ্ছি, এখানে সবাইকে একটু বলি, ওনার ফেস দেখার জন্য সবাই উঠে পড়ে মন্তব্য করছেন। প্লিজ আপনারা গল্পের দিকে কনসেন্ট্রেশন দেন, ফেস দেখাটা ততটা ইম্পর্টেন্ট না, উনি কে সেটা জানাটা ইম্পর্টেন্ট না এখানে। হ্যাঁ, এক ধরনের হয়তো বা একটা আগ্রহ তৈরি হতে পারে, কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যিনি জীবনের গল্পটা এখানে বলতে আসেন, ইনি আসলে লাখ লাখ মানুষের জন্য বলতে আসেন, নিজের জন্য বলতে আসেন না। সুতরাং সামাজিকতার জায়গাটা থেকে তাকে যেন কোনোভাবেই আমরা হেয় না করি বা কোনোভাবেই সে যেন রিস্কের মধ্যে না পড়ে, সে বিষয়টি খেয়াল রেখেই আমরা কিন্তু তাকে ফেসবুক লাইভে নিয়ে এসেছি। সুতরাং সেইভাবেই আপনারা বিষয়টাকে খেয়াল রাখবেন, এটা শুধুই আমরা প্রযুক্তিগত একটা সুবিধা নিচ্ছি মাত্র, এছাড়া অন্য কিছুই না। মূল বিষয়টা আসলে রেডিও, তো সেই জায়গাটি থেকে ফেস দেখাটা মূল বিষয় না, বিষয়টা হচ্ছে তাকে আমরা দেখছি। ওকে বলেন, তারপর?
তারপর আন্টি খালাকে যে বলতে, খালা আমি বাসায় কাজ করবো, আমাকে তো বাসায় দিবা? তো বলতেছে হ্যাঁ দিব। কোথায়? ঢাকায়। হ্যাঁ চলে যাব ঢাকায়। আমি তো চলে আসলাম। আসার পরে বুলবুল আপু ছিল ওনার নাম, আমি আপু ডাকতাম, খুব আদর করতো আমাকে। ওনার ফ্যামিলির বিষয়, ওনার শ্বশুর বাড়ির বিষয় আমাকে বলতো যে আমার দাওয়ারটা এরকম, এই ধরনের খারাপ চরিত্র। তো আমি ওদের বাসায় ফার্স্ট যেদিন যাই, ওই আপুর বাসায়,
খালার দেবর খারাপ চরিত্র তোমার আমি ঠিক বুঝতে পারিনি, মানে এই দেবরটাকে লিটন?
না না না,
তাহলে
আমি ফার্স্ট যখন ওই আন্টির সাথে চলে আসি, হ্যাঁ আমার মা মারার পরে আমি পাশায় কাজ করব, একটা খালার মাধ্যমে একটা আপুর সাথে চলে আসি।
কোথায় চলে আসেন আপনি?
আমাদের এলাকাতে উনার বাপের বাড়িতে।
আচ্ছা, তো ওখান থেকে আপনার মার বাসা কত দূর ছিল?
আমার মার বাসা প্রায় 1 কিলোমিটার ছিল।
মা জানতো এটা যে আপনি চলে
আসেন? না জানতো,
মাকে না জানিয়ে আপনি
চলে আসছেন?
তো গিয়ে আপনি জানতে পারলেন যে খালা নিয়ে গেছে তার দেবরের সম্পর্কে নাকি?
উনাকে আপু ডাকতাম। কুরবানের দিন ছিল, সেদিন আমি পাকঘরে বসে রুটি খাচ্ছিলাম,
যার বাসায় কাজ করতেন তাকে আপু ডাকতেন।
হ্যাঁ, মানে সেদিনই গেছি ওনার বাসায়, উনি আমাকে বলছে আপু ডাকি আমাকে। প্রথম যেদিন ওদের বাসায় যাই সেদিন আমি পাকঘরে বসে রুটি খাচ্ছিলাম, ওনার দেওয়ার রান্নাঘর থেকে একটু দূরে ছিল, মানে ডাইনিং টেবিলে নাস্তা করতেছিল, সে আমাকে বারবার চুপ মারতেছে ওনার দেওয়ারটা। তা আমি রাগের মাথায় উঠে আমি যে বসছিলাম পিড়া ছিল না, পিড়াটা নিয়ে এরকম করে দাঁড়াই গেছি ডাইরেক্ট, মানে জিলবা দেখাচ্ছে আর আমাকে চোখ মারতেছে। আসলে আমার পিছনে কেউ নাই, আমি আমাকে ছাড়াতে কেউ কাউকে না। পর আমি দাঁড়ায় গেছি, এক পর্যায়ে উনার ভাই আসার পরে উনাকে ইংলিশে অনেক গালাগালি করছে, পর আমাকে রুমে একটাতে নিয়ে গেল, নেওয়ার পরে আমাকে বলল দেখো আমার দাওয়ারটা ভালো না। সে প্রথম দিনে বলছে আমাকে ভালো না, এটা বলার পর আমরা কালকে ঢাকায় চলে যাব। ঢাকায় চলে আসলাম, আসার পরে উনার বাসায় প্রায় 8-9 মাসের মতো থাকি, উনি আমাকে বলছে 500 টাকা করে বেতন দিবে
প্রতি মাসে। 500 টাকা বেতন?
আসছি ওদের বাসায়, আসছি আসার পর সবার সাথে কথা বলতেছি, উনার এক মেয়ে হাজবেন্ড ডাক্তার, ডাক্তারের চাকরি করে। একদিন আপু ছিল না, মেয়ের আনতে গেছে স্কুল থেকে, উনার হাজবেন্ড আসলো, দরজা খুললাম, 4-5 মাসের মাথায়, প্রথম প্রথম খুব ভালোই ছিল, তাহলে দিদি গেছে উনি আমার হাতটা ধরে ফেলছে। ধরার পর বিশ্বাস করবো না কি প্রিয়া ভাই, আমার পুরো মানে শরীরটা কাঁপতেছে বয়ে। তা আমি হাতটা ছেড়ে আমাকে বলতেছে কি হয়েছে, আমি কিছুই না, আমি ওটা কি করছি উনার ওয়াইফকে বলে ফেলছি আসার সঙ্গে সঙ্গে।
এবং এই বলার পরে রিয়াকশনটা কি হতে পারে ওয়াইফের জায়গাটা থেকে, আপনারা একটু ইমাজিন করতে থাকুন। আমি আবারও বলছি, ফেসবুক লাইভ রয়েছে এই মুহূর্তে হ্যালো 8920, আপনি যে পেজটি থেকে আমাদের সঙ্গে কানেক্ট হতে পারেন ফেসবুকের www.facebook.com/kibria.rj, আমি আবারও বলি www.facebook.com/kibria.rj, এছাড়া এবিসি রেডিওর ফেসবুক পেজ থেকেও, ফ্যান ক্লাব থেকেও, যেটা বলছিলাম যে এবিসি রেডিওর ফেসবুক পেজ থেকেও আসলে আমাদের শেয়ার দেওয়া হয়েছে, সো ওখান থেকেও আপনি কানেক্ট হতে পারেন। ওকে, সো চলে আসুন ফেসবুকে, এবং একই সাথে এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতি নেব, মাত্র 4 মিনিটের বিরতি, 4 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার,
89.2 ABC Radio, 89.2 FM.
Close Up presents Hello 8920, Close Up, the closer the better.
4 মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। রিয়া রয়েছে, সে এসছে চিটাগং থেকে জীবনের গল্প বলার জন্য, এবং ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমরা ফেসবুক লাইভ হচ্ছি, মাঝে মাঝে আমাদের পেজটিতে এসে আপনারা আমাদেরকে লাইভ দেখতে পাবেন। জি রিয়া, যেখানটায় আমরা ছিলাম যে আপনি প্রথম এ ধরনের একটা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হলেন আপনার জীবনে, এবং আপনি গিয়ে সেটা, আপনি যে বাসায় কাজ করতেন সে বাসার মালিক,
সে বাসায় আমি কাজ করতাম বলতে সে আমাকে বোনের মতো জানতো,
তো তাকে গিয়ে আপনি বললেন?
উনি প্রেগন্যান্ট ছিল, একটা বাচ্চা ছিল,
প্রেগন্যান্ট ছিল, একটু কাছাকাছি আসেন মাইক্রোফোনে,
একটা বাচ্চা ছিল, বাচ্চা মেয়েটা তুলি নাম ছিল, খুব আদর করতো আমাকে, মানে একদম বোনের মতো, যে বাসায় কাজ করতাম সেটা আমি কখনো কল্পনাও করি নাই। এক পর্যায়ে দেখি 4-5 মাস ভালো ছিল ওর হাজবেন্ড, এক সময় আমার দিকে নজরটা খারাপ করে ফেললো,
হাত ধরলো, তারপর
আমি চা দিতে গেলাম উনি আমার হাতটা ধরলো, হাতটা ধরার পরে আমার মানে কি ভয় পেয়ে গেছি, আমি উনি ছিল না, উনি মেয়েকে আনতে স্কুলে গেছে, আসার পরে আমি থতমত খাচ্ছি, মানে কথাটা বলবো বলবো বলার সাহসও পাচ্ছি না, কি বিশ্বাস করবে না না করবে, কিন্তু উনি আমাকে একটু সাবধান করে দিছিল তার আগেই, ওনার দেওয়ারের ব্যাপারে, ওনার হাজবেন্ডের ব্যাপারে বলে নাই, অন্য দেওয়ারের ব্যাপারে বলছিল, ওটা আমার মনে রয়ে গেছে, কিছু করলে কেউ যদি গায়ে হাত তার দেয় আমাকে বলবা, এটা আমার মনে রেখে দিছি। এখন ওনার হাজবেন্ডের ব্যাপারটা, অফিসে যাওয়ার পর আমি আপুকে বলতেছি আপু কি কই নিচে বসছিস কেন, উপরে ভাই কিসে, আমি আপনার সাথে একটা কথা বলবো, বল কি বলবি বল, আমি কান্না করে দিছি, কান্না করার পর আমাকে বলতেছে কান্না করতেছে কেন, কিসে বল, আম্মুর জন্য খারাপ লাগে, আমি না জানান আজকে না ভাই আমাকে গায়ে হাত দিছে, কোথায় হাত দিছে, উনি দাঁড়াই গেছে, দাঁড়ায় যাওয়ার পর কোথায় হাত দিছে, আমি হাত ধরছে, হাত ধরে কি করছে, আমি টান দিছে, পর আমি যখন কান্না করছি ছেড়ে দিছে, পরে ও শান্ত মনে ছিল কিছু বলে নাই। রাত্রে আসার পরে উনার সাথে খুব ঝগড়া জাগরি, কনা আমি ওভাবে হাত ধরি নাই, আমি অস্বীকার করতেছে, একদম ফুল অস্বীকার, মেয়ে কসম মার কসম সব খাচ্ছে, আপু বলল, এতদিন তো বলে নাই তোমার নাম এই কথাটা, আজকে কেন বলল? নিশ্চয় তুমি ওর গায়ে হাত দিছো। ওর হাজবেন্ড কিন্তু বিশ্বাস করতেছে না, আমার কথাটাই বিশ্বাস করতেছে। এটা বলার পর উনার মনে একটা আতঙ্ক জমে গেল যে মেয়েটার দিকে এখন চুপ দিল আমার হাজবেন্ড। প্রায় আরো দুই তিন মাসের মধ্যে ছিলাম, উনার হাজবেন্ড আর আমাকে দেখতে পারে না ওই দিনের পর থেকে। মানে আমার কোনো কিছু ভালো হইলো ওটা কোনো খারাপ চোখে দেখে, এই এটা এরকম হয়েছে। আগে বলতো তুমি করে, পরে তুই হয়ে গেছি আমি। আমাকে তুই ভাবে ইউজ করতেছে, কথা বলতেছে খারাপ ভাবে কথা বলতেছে। আমি বাইরে গেলে একটু নিচের তলায় বিল্ডিং ছিল তো, একটু বাইরে খেললে কি বলতো ওই ছেলের দিকে তাকাইছিলি, ওই ছেলের সাথে মানে আমার নামে আজে বাজে কথা বলতো উনার ওয়াইফের কাছে। কিন্তু কুনার ওয়াইফ বলতো যে এতদিন তো আমার হাজবেন্ড এই কথাগুলো বলে নাই, আজকে এই কথা বলার কারণে কেন এই কথাগুলো বলতেছে। বিশ্বাস করতো না হাজবেন্ডকে, আমাকে বিশ্বাস করতো, এটা আমার ভালো লাগতো। তো পরে উনি ট্রান্সফার হয়ে গেছে চিটংয়ে, এখান থেকে যাওয়ার পরে আমি ওনার বাসায় আসি, আমাদের বাসায় চলে যাব এমন টাইম, মানে চলে যাব যাব আমাকে বলতেছে। ঠিক আছে চলে গেলে যাস, কয়েকটা দিন আমার বাবুটা হওয়া পর্যন্ত থাক, আমাকে কষ্টে ফেলে যাস না, এতদিন তো ছিলি। আমি আচ্ছা ঠিক আছে। ওনার হাজবেন্ড তো আর আমাকে দেখতেই পারে না। এখন ওখানে গিয়ে পড়লাম আরেক জামালাই, আমি জিয়াপুর বাসায় ছিলাম, ওনার ছোট ভাই। আমাকে কি করতো, দুতলা থেকে নিচতলায় মরে ফেলতে যেতাম না, টান দিয়ে রাখতো হাতটা, হাতটা যদি এরকম টান দিয়ে গায়ে হাত দিয়ে ফেলতো। প্রায় অনেকদিন হয়ে গেছে কিন্তু আমি কাউকে বলি না কথাটা। উনার প্রতি আমার একটা ভালো লাগা ছিল, মানে ভালো লাগতেছিল উনাকে আমার, কথাটা আমি কাউকে বলি না। তো আমাকে একদিন সবাই বিয়েতে গেছে, বাসা কিন্তু আলাদা আলাদা সেপারেট ছিল, দুরুম দুরুম করে তো সেপারেট সেপারেট বাসা ছিল সিরিয়ালে, যার দরজাটা তার তার কাছে। আমার জ্বর ছিল, উনার দেবারের বিয়েতে গেছে, আমি যাই নাই। এখন ওই ভাই এটা ওনার ওয়াইফকে পাঠাই দিছে, তুমি যাও আমি আসতেছি। পর আমাকে ডাকছে, মানে দরজাটা লক করার পর আমার বলতেছে, এই রিয়া একটু বাসায় আসো তো, তোমার সাথে কথা আছে। তা আমি গেছি, যাওয়ার পর জুস খাবা? আমি বলছি হ্যাঁ খাবো। এক গ্লাস জুস দিল সে আমাকে, জুসটা খাওয়ার পর আমি আর কিছু বলতে পারি না, জুসটা খাইছি এতটুকু আমার মনে আছে। পরে উঠে দেখতেছি আমার পুরো শরীরের অবস্থা অন্যরকম হয়ে গেছে, এরকম কেন হয়ে গেছি আমি বুঝতে পারছিলাম। তারপরে বলতে খাওয়ানোর পরে আমি বলতে পারি না, কিন্তু আমি ব্যথা পাচ্ছি, পুরো শরীরে আমার আতঙ্ক হয়ে গেছে, কেমন যেন হয়ে গেছে আমি ব্যথা পাচ্ছি। পরে আমার উঠে দেখি আমার অবস্থা কাপড় চুপড় নেই, আমার গায়ে কাপড় চুপড় নেই কেন, মানে আমি চিন্তা করতেছি। করার পর আমাকে বলতেছে, উনি উঠে কি বললো আমার, বলে উনি তো চলে গেছে কাপড় চুপড় গায়ে দিয়ে 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 চলে যাওয়ার পর আমি যেখানে ছিলাম ওখানে চলে আসছি আবার। আমি কিন্তু উনার বাসায় ছিলাম, আমি আমার বাসায় কেন কিভাবে আসছি এটা আমি বলতে পারি না, বুঝতে পারছেন ভাইয়া? আমি উনার ফ্ল্যাটে ছিলাম, উনার ফ্ল্যাট থেকে আমাদের ফ্ল্যাটে কিভাবে আসছি আমি বলতে পারি না।
আচ্ছা, এর মধ্যে যা হওয়ার হয়ে গেছে কিন্তু আপনি জানেন না?
আমি জানি না, কিন্তু আমি ব্যথা পাচ্ছিলাম,
মানে ব্যথাটার ফিল আপনার আছে?
আমার আছে। আমি ওনাকে এটাও বলতেছি, আমার এখনো মনে আছে, ভাই এটা কি করতেছেন? হ্যাঁ আপনার প্রতি আমার ভালো লাগা আছে, কিন্তু আমি ফিজিক্যাল সম্পর্কে বুঝিয়ে না। পর আস্তে আস্তে প্রায় চার পাঁচ দিন এরকমই চলতেছে, উনি আসতেছে যাচ্ছে কথা বলতেছে, আমাকে দেখলেই টান দে। একবার দুবার ওনার বোনের চোখে পড়ে গেছে, পড়ার পর আমাকে জিজ্ঞেস করছে, আমি কিচ্ছু বলি নাই, না বলে আমাকে বারবার জিজ্ঞেস করতো, তো তুই এমন না, কিছু হলে তো বলস আমার ভাই তোকে কি বলছে। মনে আমার গায়ে হাত
দিয়ে
গায়ে হাত দিয়ে উনি দেখছিল, দেখার পর আমাকে জিজ্ঞেস করার পর আমি অস্বীকার করছি কথাটা।
এর মধ্যে কি আপনি বুঝতে পেরেছেন যে আপনার সঙ্গে কিছু একটা হয়েছে?
হ্যাঁ হয়েছে, এটা বুঝতে পারছি। ব্লাডিং হয়েছে, অনেক প্রচুর ব্লাড গেছে, শরীর থেকে দুর্বল হয়ে গেছি, আমার ব্যথা করতেছে পুরো শরীর। ফার্স্ট তো প্রথম ফার্স্ট তখন আমার খুবই ব্যথা করতেছে, তো উনি বলতেছে সমস্যা নেই আমি ওষুধ এনে দিব।
কে বলছে এরা?
ভাইয়া বলতেছে।
মানে এটা তো আপনি তখন সেন্স ছিলেন না?
না, আমি ব্যথা পাচ্ছিলাম যখন আমি ভালো হয়েছে, আমার মানে চোখ থেকে একটু ঘাম জড়ে গেছে, তখন আমি বলতেছিলাম কি রে ভাই আমি এখানে কেন, আপনার ফ্লাইটে ছিলাম না এখানে কেন। তো আমি বুঝতে পারতেছিলাম যে আমার সাথে কিছু একটা হয়েছে, পর আমি কান্না করতেছি, কি ব্যথা পাইছ আমি ওষুধ এনে দিব। কে বলতেছে? ভাইয়া বলতেছে।
ওকে ওকে,
এটা বলার পরে বলতেছি আমি ওষুধ এনে দিবেন? হ্যাঁ, ওষুধ কয়টা এনে দিল? খাইছি, খাওয়ার পরে নর্মাল হয়ে গেছে শরীরটা, মানে ভালো লাগতেছে। তো উনি ওরকম করতে করতে অনেকবার আমার কাছে আসা যাওয়া করছে, কিন্তু আমি বুঝতাম না কেন আসতো সে আমার কাছে, মানে আমার কাছে যে আসতো আমাকে চাইতো, হ্যাঁ আমার ওই চাওয়াটা ভুল ছিল, ওনার সাথে আমার কোনো সম্পর্কই নাই, কিন্তু ভালো লাগতো ঠিক আছে। পরে আমি আমাদের বাসায় চলে আসি, আসার পর আমার মা আমাকে দেখে জড়াই ধরে কান্না করছে। আবার উনি একটা ফোন নাম্বার দিছিল আমাকে আসার সময়।
কতদিন পরে বাড়ি গেলেন?
এক মাস পরে।
এক মাস পরে?
হ্যাঁ, এই সম্পর্কের মধ্যে তিন চারবার ওনার সাথে আমার ফিজিক্যাল হয়ে গেল।
এটা মানে কি ওই ঘুমন্ত অবস্থায় বারবার হতো নাকি প্রথমবার ঘুমন্ত
অবস্থায়? আমাকে ওই জুস খাওয়াই তো, তার ভিতরে তিনবার ঘুমন্ত অবস্থায় যতটুকু আমার মনে আছে, আর দুইবার আমার স্বইচ্ছায়, যেটা আমি স্বীকার করতেছি।
আপনার স্বইচ্ছায় এটা কেন হলো?
স্বইচ্ছা হলো বলতে ওর প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে গেল।
আচ্ছা,
ও আমাকে ভালো লাগা তৈরি করে ফেলছে।
ওর বয়স কিরকম ছিল? ও কি অবিবাহিত ছিল?
না, বিবাহিত ছিল, একটা বাচ্চাও ছিল। কিন্তু সে সময় তো আমি বুঝতাম না কোনটাকে বিবাহিত বলা হয়, কোনটা ভালো কোনটা মন্দ,
এগুলো আমি কিছুই বুঝতাম না। এবং আপনি
আমার প্রতি
শারীরিক সম্পর্কটাও তেমন ভাবে বুঝতেন
না? সেটা বুঝতাম না, এমনি ভালো লাগাটা বুঝতাম যে আমাকে আমাকে ভালো লাগছে, ওইটাই বুঝতাম। ভালো লাগার ভালোবাসা তো এক না, এখন যেটা বুঝতেছি।
আচ্ছা, তো ওই সময়টাতে আপনার কাছে ভালো লেগে গেল জিনিসটা, এবং আপনি তিনবার আপনাকে যেভাবে হোক সে ঘুমের ওষুধ খাইয়ে এই জিনিসটা করেছে। এরপরে হচ্ছে হলো আপনি স্বইচ্ছায় ওনার সঙ্গে এটা হতো
না? স্বইচ্ছায় আমাকে ব্ল্যাকমেল করতো। ব্ল্যাকমেল করতো বলতে যে তিনবার ঘুমের ওষুধ খাওয়াই করছিল সেই ভিডিওগুলো সে রেখে দিছে,
এগুলো বলতো।
হ্যাঁ, রেখে আমাকে দেখাইতো, এ দেখো তোমার সাথে এরকম করছে, তুমি যেটা না করো না আমি বলে দিবা। হ্যাঁ, ভয় লাগাইতো, ঠিক করবো তো আমি আসবো, কিন্তু এরকম বলতো আমারে। আচ্ছা আসিয়েন। তো আমি বাসা দরজা খুলে রাখতাম, আমি সামনে রুমে থাকতাম, ভিতর রুমে আপনারা থাকতো, পাশে আরেকটা রুম ছিল, ওখানে বোন থাকতো। আর রাত্রেবেলা থেকে উনি আসতো, বউকে যেভাবে হোক ম্যানেজ করে চলে আসতো। আসার পরে একদিন আমি তখন ফুনিস করতে জানতাম না, ডিলেটও করতে পারতেছি না, কিন্তু আমার খারাপ লাগতো।
একটা বিষয় বারবার বলছি প্রিয় শ্রোতা, আমরা কিন্তু ফেসবুক লাইভ হচ্ছি এবং আমরা ফেসবুক লাইভে আছি, আপনারা চাইলে আমাদেরকে ফেসবুকে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলি www.facebook.com/kibria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। একটু আগে আমরা ফেসবুক লাইভে ছিলাম, সেই ভিডিওগুলো ওখানে আছে এবং আমরা এখনো ফেসবুক লাইভে আছি, আপনারা চাইলে ওখানে চলে এসে আমাদেরকে দেখতে পারেন। হ্যাঁ বলেন। তারপর
সে আমাকে এক ধরনের ব্ল্যাকমেল করতেছে, তো বলতেছে আমার সাথে থাকো, থাকলে কি শেষ হয়ে যাবে নাকি? সে আমাকে এই ধরনের মিন করতে বুঝাচ্ছে, এগুলো কি শেষ হওয়ার জিনিস, শেষ হয়ে যাবে, থাকো। এরকম করার পর চলে গেলাম। চলে যাওয়ার পরে সে আমাকে ফোনে কি বলে, আমাকে একটা মোবাইল কিনে দিছিল, নর্মাল একদম সাইজ ফার্স্ট মোবাইল, করে কি বলতো, এগুলো যদি আমি না পত্রিকায় দিই তোমার জীবনও বিয়ে হবে না,
এগুলো বলতো।
হ্যাঁ, তখন তো আমি পত্রিকা আর এই ধরনের কোনো কিছু ছিল না, আর আমার সবসময় ওইটা ছিল যে আমার গাড়িতে কিছু ছিল না, ওটা তো সবাই দেখবে, এরকম মনে হইত। তিন চার দিন আমাদের বাসায় ছিলাম, থাকার পর আবার গেছি আপুর বাসায়। আপুর বাসায় যাওয়ার পরে সে আমাকে অতিরিক্ত ডিস্টার্ব করা শুরু করে দিছে, মানে তার ওয়াইফকে পাত্তা দিতেছে না সে আমার কাছে আসার জন্য। আর কি বলতো, এটা করলে কিছু হয় না, শেষ হয়ে যায় না, এটা কি শেষ হওয়ার জিনিস, এরকম বলতো। তো আমার খারাপ লাগতো মাঝে মাঝে, কেউ আমার সাথে এরকম করে কেন সবসময়। এক পর্যায়ে ওর ওয়াইফ সন্দেহ করে ফেলছে ওকে, যেমন ও প্রতিদিন রাতে কি বলতো, আমি একটু দোকান, ও এসকাপের দোকান ছিল, তো ভালো দোকান ছিল, উপরে যাওয়ার সময় দেখতো আমাদের এদিকে ঢুকে, ঢুকার সময় ও সিঁড়িতে জুতাগুলি রেখে ঢুকতো, কিরে জুতা এখানে কেন, ও তো নাই। সন্ধ্যা করা শুরু করে দেয়, আমি ওনার বাসায় গেছি, ওনার ওয়াইফ ডাইরেক্ট বলছে আমার বাসায় আসবো না। আমি সে ঠিক আছে আসবো না, আমার তো মনে সন্দেহ নেই আমি আসবো না। এরকম করতে করতে প্রায় দুই তিন মাসের মতো যাই, যাওয়ার পরে আমি একেবারে চলে আসি ওখান থেকে। তারপরে আমি চলে আসলাম, আসার পরে আস্তে 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 বুঝতেছি যে আমি সুস্থ না, মানে আমার খুব খারাপ লাগতেছে।
তখন আপনি কোথায় থাকেন?
আমাদের বাসায়।
আমার মা সাথে?
হ্যাঁ।
ওকে।
উনি আমাকে 500 টাকা করে বেতন দিব বলছিল, না কিছুই দিল না, আমি কিছুই আনি নাই ওনার বাসার থেকে, এমনি চলে আসছি। আসার পর আবারও গেছি, আবার চলে আসছি, খারাপ লাগতেছে খারাপ লাগতেছে, খালি বমি হচ্ছে আমার, বুঝতে পারতেছি না কেন বমি হচ্ছে। ডাক্তার দেখাচ্ছি, খালি ডাক্তাররা জিজ্ঞেস করছে বিয়ে হয়েছে, এইটাই প্রশ্ন করতেছে। আমার আম্মা বলতেছে না হয় নাই, বমি হচ্ছে কেন। পরে চেক আপ করে আল্ট্রাসাউন্ড করছে, ওখানে দেখতেছে বাচ্চা বাচ্চা। আমার মা তো ডানা থেকে পড়ে গেল, পড়ে গিয়ে আমাকে লাথি মারছে, একটা অনেক জোরে একটা লাথি মারছে পেটের মধ্যে। এটা কি করলি, এটা বলার পর মা যখন পড়ে গেছে, দুইজন নার্স মাকে ধরে বসাইল, আমি উঠছি। উঠার পরে মাকে আর বলতে পারছি না, মা আমার সাথে এরকম এরকম হয়েছে, কারণ মার কাছে কালার হয়ে গেছে জীবনে ফার্স্ট। অনেক টাকা নষ্ট হয়েছে ওই বাচ্চার পিছনে, কারণ আমি অনেক অল্প বয়স ছিলাম তার কারণে। এরকমের মধ্যে মার মনে একটা খারাপই হয়ে গেছে যে আমার মেয়ে নষ্ট হয়ে গেছে স্বইচ্ছায়, কিন্তু আমি স্বইচ্ছায় হইনি। তারপরে লাথি মারার পরে তখনও বুঝতে পারতেছি না কাকে বলে বাচ্চা, কাকে বলে জীবন। মার কাছে তো কালার হয়ে গেছি, মা প্রতিনিয়ত কথায় কথায় বলতো, খারাপ ভাষায় গালাগালি করতো, মানে যা আমাদের গ্রামের ভাষায় বলে মাগে হয়ে গেছিস, এরকম বলতো। তো বলতো আমার অপমান লাগতো, অপমান লাগতো, আমার খুব কষ্ট হইতো কেন এরকম বলে। আমার পেট অনেকটা বড় হয়ে গেছিল, আমি একদম শুকাই গেছি, খাওয়া দাওয়া একদমই বন্ধ হয়ে গেছে। হওয়ার পরে মা কি করলো আমি সেটা জানি না, কোন রকম এটাকে ক্লিয়ার হলো, মানে এটা শেষ করে ফেললো ওই জায়গাতেই। শেষ করার পর অনেকদিন পর সুস্থ হলাম মোটামুটি, কিন্তু আমার মায়ের কাছে আমি একটা কানার হয়ে গেছি, যেমন আমি তো কিছুই করি নাই, আমার সাথে এরকম হলো কেন, আমি তো স্বইচ্ছায় করি নাই, আর আমি তো এটা জানতামও না, কিন্তু আমার মাঝে আমাকে বলা আমার খারাপ লাগা তৈরি হয়ে গেল। এরকম বলল, প্রায় সময় বলতো, মানে মাঝে মধ্যে ঝগড়া লাগলে এই কথাটাও তুলনা দিত, আমার খারাপ লাগত। খারাপ লাগতো দেখে বের হয়ে চলে এসে একদিন একটা মহিলা আমাকে বারবার ডাকতেছে। তা আমি সে মহিলা তো মহিলার কাছে চাইবে, মেয়ের কাছে তো যাবে, ছেলেদের কাছে কি জন্য যাবে। ডাকার পরে আমাকে বলতেছে, মানে খুব সুন্দর করে কথা বলছে, প্রথমে বুঝতেই পারি নাই সে কে বা কারা, কারণ আমি তো ওই জগতের মানুষ না। বুঝতে চলো আমার বাসায় যাই, বাসায় গেলাম, একদিন দুদিন ছিলাম ওনার বাসায়, দেখি প্রায় আরো কয়েকটা মেয়ে আছে বাসায় ওনার।
আপনি বললেন যে আপনার এই কারণে আপনি বাসা থেকে বের হয়েছেন?
না, সেরকম না, আমার আম্মুর সাথে রাগারাগি করে বেরোছি।
ও জিজ্ঞাসা করেনি কোথা থেকে আসছো কি করতেছো?
না, বলছে কোথা থেকে আসছো, আমি সেরকম এরকম, আমার আম্মার সাথে রাগ করে আসো, তোমার কোন সমস্যা হবে না, প্রথমে এটাই বলছিল। বাসার পরে ওর বাসায় গেলাম, যে প্রথমে আরো দুই তিনটা মেয়ে সিগারেট খাচ্ছে উপেনলি, ঘরের ভিতরে সিগারেট খাই, উন্না নাই, অনেকে গেঞ্জি পরা। তা আমি বলতেছি আমি থাকবো না, চলে আসবো। তুমি আমাকে বলতেছে থাকো আমার এখানে, থাকলে তোমার ভালো লাগবে। আস্তে আস্তে বুঝাচ্ছিলাম কি জিনিসটা কিরকম, আমাকে কিছুই বলতেছে না, মুখ দিয়ে মানে বুঝাতে চাইতেছে। দেখে উনার হাজবেন্ডটাও মানে দুষ্টামি করে, গা ধরে শরীর ধরে, অন্য অন্য মেয়েদের সাথে করে আমার সাথে করতেছে, মানে আমাকে ওই ওভাবে নিতে চাচ্ছিল। তো আমাকে বলতে টাকার কোনো সমস্যা হবে না, আমি তোমাকে মাসে 10,000 টাকা দিব, 20,000, মানে টাকা লুবের প্রতি ফেলতেছে আমাকে। সবাই দেখতেছে কত স্ট্যান্ডার্ড ভাবে চলাফেরা করতেছে, খালি বাসায় আসে, আবার উনি আবার বিকালে কয়লা নিয়ে বের হয়ে চলে যায়। যেগুলো নতুন ওগুলাকে বাসায় রাখে, পুরনো গুলোকে বাসায় বাইরে নিয়ে চলে যায়।
উনি নিজে নিয়ে যায়?
নিজে নিয়ে যায়। উনার হাজবেন্ড এলেনের, উনি এলেনের।
কি নাম ছিল মহিলার?
মহিলাটার নাম তো এখানে
বলতে চাচ্ছেন না?
বলতে চাচ্ছি না, এই কারণে
প্রয়োজন নাই। আমরা এটা তো চিটাঙ্গের ঘটনা।
তো এরকম করলো, আমার বলতেছে দেখ, মানুষ তো শৌখিনতার জন্য সবকিছু করে, বুঝাচ্ছে যে কোনো প্রকারে সে আমাকে রাজি করাবে। আর বিভিন্ন লোকরাজ তো আমাকে চাইতো সবাই, এখন আমি তো উনার বলতো যে এটা না, এখন হবে না, দুই তিন দিন সময় লাগবে, এরকম বলতো। সেটা আমি বুঝতে পারতাম, যে লোকগুলো আসতো ওরা বলতো সব সময় আমাকে চাইতো, তো উনি বলতো এটা এখন না, দুই তিন দিন সময় লাগবে, এরকম বলতো। বুঝতে পারছি, বুঝতে পারার পরে উনার হাজবেন্ডও ওই ভাইয়ার মতো অবস্থা শুরু করে দিছে আমার সাথে। করার পর আমি বলতেছি আমি থাকবো না, তুমি আমাকে বলতেছে না থেকে যাবে কোথায়, ব্লেড মেরে দিব গালের মধ্যে।
ওই মানে উনার হাজবেন্ড?
হ্যাঁ, উনার হাজবেন্ড আমাকে ভয় লাগাচ্ছে, সাইড বাসা ছিল, ভয় লাগাচ্ছিল যে ব্লেড মেরে দিব তোর গালে। গাল তো থাকবে না, তুইও থাকবি না, গাল না থাকলে কোনো ছেলে আসবে? তখন আমি একটু ভয় পেয়ে গেছিলাম, যে ওখানে আবার হাত কাটা মেয়ে দেখছি আমি একটা দুইটা,
নিজের হাত কাটছে
নিজেদের নিজেদের। এখন আমারও আছে, এটা পরে আসি আমি। তো পরে আমার ভয় লেগে গেছে যে ব্লেড দিয়ে তো পুষ দিলে শরীর তো ডাক হয়ে যাবে, ওটা ঠিক হবে না। তো পরে উনার রাজি হলাম, তখন কিন্তু কারো কাছে দিচ্ছে না, উনি ইউজ করতেছে আমাকে, উনার হাজবেন্ড ইউজ করতেছে, যে মহিলার কাছে ছিলাম ও মহিলার হাজবেন্ড। করার পরে 10 বা 15 দিন গেছে, যাওয়ার পরে কাস্টমার আসতেছে আমার কাছে।
প্রথম কাস্টমারটা আপনাকে কিভাবে দিল?
প্রথম ফার্স্ট যখন আমার কাস্টমার আমার কাছে আসে, তখন আমার নাম জিজ্ঞেস করলো, করার পর আমাকে বলল বাড়ি কোথায়।
আপনি বলুন, আরামসে বলুন, আপনার রুমাল দিয়ে চোখ ঢাকতে হবে না, আপনার যদি কাঁদতে ইচ্ছা করে আপনি কাঁদেন, আরামসে বলেন, সমস্যা নেই, আমরা শুনব।
আমাকে জিজ্ঞেস করলো বাড়ি কোথায়, তো আমি বললাম আমার বাড়ি এরকম এরকম। তুমি এত সুন্দর একটা মেয়ে, অল্প বয়সের মেয়ে, কেন এলেন আসলা? প্রথম ফার্স্ট কাস্টমার তো আমাকে এরকম বলল।
আপনাকে যখন এই ধরনের লোকের কাছে দিচ্ছে, তার আগে আপনাকে জানাতো যে?
না, উনার হাজবেন্ডে বলতো যদি লোকের কাছে না থাকলে তোরা এ করবো সে করবো। তারপর আমি একবার যে রাজি হয়ে যাই, সৈচ্ছায় রাজি হই, যে তো আমাকে বেরোতে দিবে না এখান থেকে, বেরোতে পারবো না। প্রথম যে কাস্টমারটা এসেছিল সে অনেক ভদ্র ফ্যামিলির ছেলে ছিল, যাই হোক হোক আমার সাথে ভালো কথা বলছিল, শুধু একটা কথাই বলছিল, উনি আমাকে দেখে বুঝতে পারছে আমি প্রথম। তো আমাকে নাম জিজ্ঞেস করলো, করার পরে আমাকে বলতেছে তুমি তো অনেক ভালো ফ্যামিলির মেয়ে, দেখেই মনে হচ্ছে তুমি তো এলেনের মেয়ে না। তখন আমি ওনার পা ধরে ফেলছিলাম যে ভাই এরকম এরকম। তো উনি বলতেছে ঠিক আছে আমি কিছুই করবো না, জাস্ট গল্প করবো।
ফেসবুক লাইভে আছে আমরা প্রিয় শ্রোতা, আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওকে দেখার জন্য সরাসরি আসতে পারেন আমাদের পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/ kibria.rj. আমি আবারও বলি www.facebook.com/kibria.rj. পেজটি আরজে কিবরিয়া নামে আছে এবং এবিসি রেডিওর ফ্যান পেজ থেকে এটা শেয়ার দেওয়া হয়েছে পেজটিতে। আমরা লাইভে আছি, চাইলে আপনি আসতে পারেন। জি, তারপর
তারপরে উনি আমাকে বললো তুমি যে ভালো ফ্যামিলি মেয়ে এলেন মেয়ে না, তা আমি কান্না করছি। পরে বলছে ঠিক আছে আমি তোমাকে কিছুই করব না, দুইটা তিনটা বাচ্চা ছেলে মানুষ তো বল দাও না, প্লিজ দাও না। আর প্রথম আমাকে দেখছে আর ওরা তো পুরনো, আমি তো নতুন, যাক ওনার রিকোয়েস্ট আমি রাখলাম, হলো। হওয়ার পরে উনি আমাকে 1000 টাকা দিছে, কয়টা তোমার কাছে রাখো, প্রথম ফার্স্ট 1000 টাকা লোট আমি খারাপ জগতে আমার নিজের কাছে পাইছি। বিশ্বাস করবেন আমি বুঝতেই পারি নাই যে ওই টাকাটাই আমার জীবনে একদিন অনেক নিচে করে ফেলবে আমাকে, বুঝতে পারি নাই জীবন কাকে বলে। তো টাকাটা দেওয়ার পরে টাকাটা আমি রাখি নাই, ও মহিলাকে দিয়ে দিছি, কারণ আমার তো টাকার দরকার নাই, বুঝতেছি না তো, দিয়ে দিলাম। উনি চলে গেল সকালবেলা, আমার আমাকে ওনার ফোন নাম্বারটা লিখে দিল, তারপরে খুব আমাকে ফোন দিও, আমার তো মোবাইল নিয়ে ফোন করতে গিয়ে দিব, চলে গেছে গেছে গাই। সে তো রাত্রে ছিল, রাত্রে পরে সে চলে গেছে, দিনের মধ্যে না হলো 7-8 জন আসছে আমার কাছে পরের দিনই। আসার পরে তো আস্তে আস্তে যাচ্ছে, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি নতুন, আরো আমি আমাকে সবাই খুঁজতেছে, আর যেই যারাই আমার কাছে যাচ্ছে সবাই আমাকে ভালোভাবে দেখতেছে, খারাপ ভাবে কেউ নিচ্ছে না। অনেকে বলতেছে কি এই জীবনটা ভালো না, চলে যেও এই জীবন থেকে, এই জীবন ভালো না, তোমার একটু তুমি খুব সুন্দর একটা মেয়ে, এইভাবে বলতেছে। অনেকে চাচ্ছে আমাকে যে ওদের পাশে রাখতে, এরকম করতে আমার পুরো শরীর ফুলে গেছে। ফুলে যাওয়ার পরে উনি বলতেছে থাক তো শরীর ফুলে গেছে, ওকে আর দেওয়া যাবে না আজকে, দিল না। তাই 2-3 হাজার টাকার মতো পাইছিলাম আমি, বকশিস ওদেরকে দিয়ে দিছি, ওই আপু কেমছে আপু আপনার কাছে রাখেন পর আমাকে দিয়েন। এটা বলার পরে উনার কাছে রাখলাম, সে যে মানে আমার শরীর ফুলে গেল সে কিন্তু দিলই না। তারপরে পরে দেখি মেয়েরা সিগারেট খাই, তা আমি বলতাম আমি সিগারেট খাব, ওদের সাথে সিগারেট খেতাম, মানে যখন কষ্ট লাগতো মার কথা মনে হতো সিগারেট খেতাম, কিন্তু আমি বেরোতে পারতেছিল ওখান থেকে, কারণ ওখান থেকে বেরোয়া সম্ভব না, বেরোতে গেলে তো আমাকে দেখতেছে, ওরা তালা লাগায় বাইরে দিয়ে চলে যায় বাসের ভিতরে রেখে। প্রথম ফার্স্ট সিগারেট খাওয়া দরি ওখানেই, সিগারেট খেতাম। তারপরে খাওয়ার পরে কাস্টমাররা যাইতো, যাইলে ওদের থেকে চেয়েও খেতাম মাঝে মাঝে, বুঝতে পারতেছে সবাই এখন আস্তে আস্তে বুঝতে পারতেছে যে ওইটাই আমার জীবন, আমি নিজেকে ধরে নিয়েছি। এক পর্যায়ে একটা ভালো ছেলের সাথে আমার পরিচয় হয়, সে তার বাড়ি হচ্ছে ঢাকায় মিমপুর থাকে, তার কথা আমি কখনোই বলবো না।
মানে এই জগতে আপনার একটা ছেলের সঙ্গে পরিচয়?
হ্যাঁ, পরিচয় হয় মিমপুর থাকে, সে গেছে ওই মহিলার বাসায়। যাওয়ার পরে সে ডিবির লোক ছিল, তার নামটা আমি বলতে চাচ্ছি না, আমি ওনাকে চিনি
না। ঠিক আছে বলুন, যেভাবে আপনার বলতে ইচ্ছা করে বলুন,
আমি ওনাকে ছোট করতে চাচ্ছি না। পরিচয় উঠে গেল, যাওয়ার পরে 4-5টা মেয়ে দেখছে, কাউকে ভালো লাগে না ওনার বাসায়। বলতেছে ওই হ্যাংলা করে, যেটা আমি তখন থেকে একটু হ্যাংলা ছিলাম, এতটা না, হ্যাংলা করে মেয়েটাকে পাঠাই দেন।
বিরতি নেব প্রিয় শ্রোতা এই জায়গাটিতে। বিরতি নেবার আগে আপনাদেরকে বলতে চাই, এটা একটি দুর্ধর্ষ জীবনের গল্প, হয়তো আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন। আমরা মাঝে মাঝে ফেসবুকে লাইভ হচ্ছি এবং বেশ কিছু লাইভ ভিডিও ওখানে আছেও, আপনারা চাইলে ওকে দেখার জন্য বা আমাদের এই স্টুডিও এনভায়রনমেন্টের সঙ্গে কানেক্ট হওয়ার জন্য ফেসবুকে কানেক্ট হতে পারেন। আমাদের এটা আজকের জন্য একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, আমরা হয়তো এখন থেকে এরপরে নিয়মিত ফেসবুকে লাইভ হব। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলি www.facebook.com/kibria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, লাইক দিয়ে দেবেন এবং এবিসি রেডিওর ফ্যান পেজ থেকেও পেজটিকে শেয়ার দেওয়া হয়েছে। প্রিয় শ্রোতা, আমরা 5 মিনিট পরেই ফিরে আসবো, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আর একবার স্বাগত প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর সময় রাত 12টা, রিয়ার জীবনের গল্প আপনারা শুনছেন, তার কাছে আবারও ফিরে যেতে চাই। আমি আরজে কিবরিয়া রয়েছি, একটি অবর্ণনীয় জীবনের গল্প যে কথাটি বলতে চাই। হেলোইট 920 যদি আপনি আপনার জীবনের গল্পটি বলতে আসতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892। পিন 892892 এবং চট্টগ্রাম বাসীর জন্য একটা সুখবর দিতে চাই, যদিও গল্পের এনভায়রনমেন্ট এমন একটা জায়গাতে রয়েছে সেখানে আসলে সুখবর আসলে কোনো কিছুই না, যত বড় খবরই হোক না কেন মন খারাপ হয়ে যায়। তারপরেও বলছি, আপনারা নিশ্চয়ই জানেন স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস সকা, যেটার কথা আপনাদেরকে মাঝে মাঝেই বলি, চিটাগং এ আসতে যাচ্ছে সেটা খুব শীঘ্রই। আমি এবং রেজা ভাই, ডরের রাব্বি রেজা, আমরা দুজন মিলে আসছি এই মাসের শেষ সপ্তাহে একটা ডে লং ওয়ার্কশপের জন্য, কর্মশালার জন্য, যেখানে রেডিও জকি, রেডিও প্রেজেন্টেশন, টেলিভিশন প্রেজেন্টেশন, নিউজ এবং প্রোগ্রাম, এবং একই সাথে রেজা ভাইয়ের একটা সেশন থাকবে হাউ টু সাকসেস ইন লাইফ, জীবনে সফলতা পাওয়ার উপায় কি সেটার উপরে উনি একটা ক্লাস নেবেন, এবং পাশাপাশি ওনার কিছু কাউন্সিলিংও থাকবে। তো আমরা খুব শীঘ্রই চিটাগং এ আসছি, শুধু 200 মানুষের জন্য আমরা এই ফ্যাসিলিটিটা দিচ্ছি। তো আপনি যদি এখানে এই কর্মশালাতে যদি অংশগ্রহণ করতে চান, সেক্ষেত্রে আপনাকে টিকিট কালেক্ট করতে হবে, এবং টিকিটটি আপনি কালেক্ট করবেন হচ্ছে চট্টগ্রামের জামাল খান রোডের বাতিঘর লাইব্রেরিতে গিয়ে আপনি পাবেন। টিকিটের মূল্য ধরা হয়েছে 500 টাকা বা তার নিচে, একদমই অ্যাকোমোডেশন কস্ট, নন প্রফিট। তো যারা থাকতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন, কারণ এই মাসের শেষ সপ্তাহে আমরা আসছি এবং মাত্র 200 লোককে আমরা এই ফ্যাসিলিটিটা দিচ্ছি। এবং প্রিয় শ্রোতা, যারা রেডিও প্রেজেন্টেশন এবং টেলিভিশন প্রেজেন্টেশন সহ পার্সোনালিটি ডেভেলপমেন্টের থার্ড ব্যাচে ভর্তি হতে চান, অলরেডি সেকেন্ড ব্যাচ ফিল আপ হয়ে গেছে, থার্ড ব্যাচে যারা ভর্তি হতে চান সকাতে, তারা দ্রুত যোগাযোগ করুন, কারণ থার্ড ব্যাচের বেসিকে ভর্তি নেওয়া হচ্ছে। যোগাযোগের ঠিকানা হচ্ছে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পাশে ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর। আমি আবারও বলছি, যোগাযোগের ঠিকানা হচ্ছে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পাশে ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর, এবং ফোন নম্বরটি হচ্ছে 01738686179। আরো একবার বলছি, 01738686179। আমি আরো একবার বলছি, 01738686179। এই নম্বরে ফোন দিয়ে আপনি চলে আসতে পারেন সকার অ্যাড্রেসে, এবং যারা ভর্তি হতে চান থার্ড ব্যাচে, থার্ড ব্যাচের অ্যাডমিশন চলছে, তারা দ্রুত যোগাযোগ করুন, কারণ আসন সংখ্যা খুবই সীমিত। আমরা যেখানে ছিলাম রিয়া, সেখান থেকে আবারও ফিরতে চাই। আপনি সিগারেট খাওয়া শুরু করলেন, বুঝতেই পাচ্ছি যে একটা অন্ধকার জগতের দিকে পা বাড়িয়েছেন আপনি, বলুন তারপর।
তারপর ঢাকা থেকে তো চলে গেল, ঢাকা থেকে যাওয়ার পরে ওনার ফ্লাইট উঠল, চার পাঁচটা নাকি কম বেশি মেয়ে দেখেছে,
পছন্দ হয় না,
পছন্দ হয় না, সে আমার কাছে যাবে, গেল, সে আমাকে বলল যে একটা কথা বলবো, কিছু মনে করো না। তো হ্যাঁ ভাইয়া বলেন, তোমার মুখে হাসি নেই কেন, তুমি হাসতেছো না কেন, হঠাৎ আমার খুব কান্না আসছে, হাসতেছো না কেন বলার পরে কান্না চলে আসছে, আমি সে হাসবো কেন, এটা কি হাসার জীবন, আপনাদের মতো 1000 ছেলে আসে, দিনের মতো 1000 ছেলে যাই, হাসার মতো তো জীবন না। এটা বলার পরে উনি ফট করে আমার চোখের দিকে তাকাইয়া আমার চোখের মানি মুছে দিয়ে জড়াই ধরছে, জড়াই ধরার পরে বলতেছে, এটা তুমি কি বললা, আমি তোমার কাছে আসছি তার জন্য, আমি বলছি না, আপনি কেন আসবেন, আপনাকে তো দোষ দিচ্ছি না। তো তারপর সে আমাকে জিজ্ঞেস করলো ঘটনাটা কিভাবে কি হলো, তা আমি তাকে বললাম, কিছুটা বলছি, বলার পরে সে যে ডিবিতে আছে সেটা আমি জানি না, সকালবেলা ওই মহিলারে বলতেছে মেয়েটা আমার দরকার, আমি ওকে নিয়ে কক্সবাজার যাব। তো বললো কাপড় চুপড় গুছিয়ে নাও, তোমাকে আমি নিয়ে যাবো, ওনারা বলতেছে আজকে না, দু তিন দিন পরে নেন, আমি নিজেই দিয়ে আসবো আপনাকে যেখানে বলেন। তা এখন উনি একজন ডিবির লোক, উনি ওই জায়গাতে কালার করতে চাচ্ছে না, এখন যদি ওই জায়গায় পুলিশ যায় বা কেউ যায় জিজ্ঞেস করবে আসে বিষয় কি, তো ওনার মান সম্মানের নষ্ট হয়ে যাবে, যে উনি আসছিল বলে ঘটনাটা হয়েছে, ওই কারণে উনি চুপ করে কিছু বলতেছে না। চলে যাওয়ার পর তিন দিন পরে সে নিজেই আসলো, নিয়ে গেল আমাকে মোটরসাইকেলে পিছনে করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে যেতে আমাকে বলল যে তোমাকে কোথায় নিচ্ছি জানো, আমি কোথায়, খুব সুন্দর একটা জীবন তোমাকে আমি দেব, যেমন দেখো আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না, তবে তোমাকে এখান থেকে মুক্ত করে দিতে পারবো। আমি বিয়ে করতে তো আমি আপনাকে বলি নাই, আপনি এই কথাটা কেন বলতেছেন, আর আমি ওনাকে রিকোয়েস্ট করছিলাম যে এটা যদি পারেন আমাকে এখান থেকে একটু বের করে দিয়েন। ওনার কথাবার্তা বুঝতে পারছি, আর ওনার আইনডি কার্ড ছিল, বোঝা যাচ্ছে সেইজন প্রশাসন, বুঝতে পারার পরে আমি ওনার সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ করলাম। করার পরে মাঝে মধ্যে ওনার মোবাইলে কল দিত, ওই মহিলার মোবাইলে কথা বলতাম, কিন্তু আমরা কোনো ভালোবাসার কথা বলতাম না, শুধু কথা হয়তো কিভাবে বের করবো আমাকে সেটা প্ল্যান করতো। 10,000 টাকা দিল ওই মহিলারা, বলছে আমি 3 দিন ওকে রাখবো, কক্সবাজার নিয়ে যাবো, এটা বলে আমাকে বের করলো। বের করার সময় আমার কাছে আমার টাকা যা ছিল সব মহিলার কাছে, উনি আমাকে বলছে কিছু টাকা নিয়ে নিও তোমার, কিন্তু আমি নিই নাই, বুগাচ্ছিলাম, চলে আসছি, আসার পরে আমাকে সে দুলামবার্গে ছেড়ে দিতে বলছে, সে দুলামবার্গে ছেড়ে দিছে আমাকে, ফোন নাম্বার দিছে, তুমি যেখানে থাকো যেভাবে থাকো আমাকে একটা জানাবা। সে বাইকটা টান দিয়ে চলে গেছে, আমি তার নাম্বারটা ছেড়ে দিচ্ছি, 2000 টাকা দিল, আমি ও আমাকে জিজ্ঞেস করছে কোথায় নাম্বার, আমি আমি দুলামবার্গেট নামবো, তার নাম্বারটা আমাকে দিল, দেওয়ার পরে সে বাইকটা নিয়ে টান দিল, আমি নাম্বারটার দিকে থাকায় নাম্বারটা ছেড়ে ফেলছি।
কেন ছেড়ে ফেললাম,
ছেড়ে ফেললাম তার কারণ হচ্ছে এটাই, যখন আমি ওনার বাসায় ছিলাম অনেকে ফোন নাম্বার দিত, অনেকে বলতো এই জীবন ছেড়ে দাও, পপুস করতো যে বিয়ে করে ফেলি চলো। হ্যাঁ, আসলে তো না, সবাই আসে আর যাই। তা আমার মনে ছিল যে উনার সাথে রিলেশন রেখে রাপকি, নাম্বারটা ছিঁড়ে ফেলি। ছিঁড়ে ফেললাম, আমাদের বাসা আসলাম, কাপড় চুপড় কিছুই নেই, দুজোড়া কাপড় ছিল ওগুলো নিয়ে আসছি, আমার মা নেই, বাসায় পাই নাই, বাসাটা চেঞ্জ করে ফেলছে, আরেক বিপদে পড়ে গেছি। এখন ওই জায়গায় সেম জায়গা থেকে যে জায়গাতে ওই মহিলার সাথে পরিচয়, ওই জায়গায় গিয়ে আবার দাঁড়াইছি, আর একটা মেয়ের সাথে রিলেশন হলো। আমি ওকে বলার পরেও বলতে, দেখুন বোন, এটাই জীবন, আমাদের মেনে নিতে হবে। সে আমাকে ওভাবেই বুঝালো, আমি ওভাবেই বুঝলাম। ওর বাসায় রাখলো, রাখার পরে ও আমাকে নিয়ে যেত, ওর সাথে আনত, বিভিন্ন কাস্টমারদের সাথে ও দিত, আবার ওর সাথে চলে যেতাম, ওর সাথে চলে আসতাম। আমার ভালো লাগতো না। আমি যতগুলো ছেলেদের কাছে যাইতাম, সবাই একটা কথাই আমাকে বলতো যে এখানে এলাকায় আসছো তুমি, অনেক ভালো একটা মেয়ে তুমি। জিজ্ঞাসা করতো পড়াশোনা কতটুকু করছো, যদি বলি পড়াশোনা করি নাই, তখন কি বলতো, বিশ্বাস হয় না, তোমাকে অনেক ভালো ফ্যামিলির মেয়ের মতো লাগে। তো মাঝখান দিয়ে এরকম বাসায় সিগারেট খেতে খেতে আমার সিগারেটের নেশা চলে আসত। এটা আমি রাস্তায় মাঝে মধ্যে কি করতাম, ওই মেয়েও খেতাম, আমিও খেতাম, সিজি ড্রাইভার ছিল আমাদের পরিচিত, ওখানে বসে খাইতাম। সিগারেটের নেশা তো অলরেডি আমার হয়ে গেছে, খাই, খাওয়ার পরে মাঝখান দিয়ে লাইনটা আমি ছেড়ে দিই, ছেড়ে দিই বলতে আমার মার কাছে চলে আসি। মা আমাকে বলতে, ঘরে থাক, কিছু করার দরকার নাই, তুই আমার কাছেই থাক, ওরকম বললো। ওই মেয়েকে শো নিয়ে আসছি আমাদের পাশে, ওই মেয়ে আমাকে কি বলো জানেন, যে তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে জানাবা।
ওকে,
আমার বাসাটা চিনে গেল। এখন আমার কাছে টাকা না থাকলে আমার কি মনে হইতো, ওখানে যাই, আমারও মনে হইতো যে ওইটাই পারফেক্ট মনে করতাম আমি, যেটা আমার ফিল হচ্ছে এখন সেটাই বলতেছি। যখন টাকা থাকতো না, মাঝে মাঝে যাইতাম, মাঝে মাঝে যাইতাম না, ওরকম করতাম। তো এলাকার ছেলেবেলার আমাকে চিনে ফেলছে, কিরে মেয়েটা তো ভালো না, কি কি বলস, কে মেয়েটা গিয়ে জায়গায় দেখছি, আল যা, আসলে গিয়ে দেখতো ওই জায়গায় আমি।
ওকে,
তো তারা বুঝতেই পেরে গেছে আমি কোন ধরনের মেয়ে। বুঝতে পারার পর ওরা আমার সাথে সব টিস মারত, যে দেখলে রাস্তায় বলতো এই এরকম এরকম চিটাঙ্গি আমার বলতো আর কি। আমিও কিছু বলতাম না, কারণ আমি অপরাধী, আমি কি বলবো। আমাকে বলল যে ওই আপুর কাছে যখন গেলাম সেদিন, ছেলেগুলো আমাকে ডিস্টার্ব করতেছে, এই যাবা এই সেই। তো আমি এলাকার ছেলে দেখছি, দেখে নিচের দিকে হয়ে তাকায় চলে যাচ্ছি। সে আমাকে কিন্তু অনেক কিছু বলতেছে, কিছুই বলি নাই। ওখানে একটা ভদ্র ফ্যামিলির ছেলে ছিল, এলাকার ছেলে, সে আমাকে বলল এই তোরা তো মা বোন নেই, সমস্যা কি। আমি ওই ছেলেটাকে একটু পিছন হয়ে এরকম করে দেখছি, ওই ছেলের প্রতি আমার ভালো লাগা হয় যে আজকে আমাকে কেউ সাপোর্ট করলো, আমার হয়ে কেউ কথা বলছিল। সেই সময়টাতে আমি ওর দিকে তাকাতে দেরি, আমার চোখ থেকে পানি বেরোতে আর দেরি হয় নাই, তাকে ওনার দিকে তাকাই রয়েছি, মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। তারপর ওনার দিকে তাকালাম, উনি আমার দিকে তাকাইছিল, তাকাইছিল, থাকানোর পরে আমাকে ফোন নাম্বারটা দিল ইশারা দিন। তখন আমি সেলফোন ইউজ করতেছি, নোকিয়া একটা সাইড, সে আমাকে মিস কল দিছে, সে আমাকে রাত্রে ফোন দিছে, ফোন দেওয়ার পরে কথা বলতেছে বলতেছে, কিন্তু আমার শুধু ভালো লাগা যে বন্ধু, ভালোবাসা কি জিনিস তাও আমি বুঝি না, বিশ্বাস করেন কি বিয়ে ভাই, আমি বুঝতেছি না যে জীবন কাকে বলে, খারাপ কাকে বলে বা ভালো কাকে বলে, কিন্তু আমি নিয়তি সব করে যাচ্ছি। উনি আমাকে বলতেছে তোমাকে এলাকাতে কেউ কিচ্ছু বলবে না, আমি আছি, অন্তত আমার দিকে তাকে কেউ কিছু বলবে না, আমি এলাকার ছেলে, তো আমার আপাতত ওনার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে, কারণ আমার নিজেকে বাঁচাতে হলে। তো ওনার সাথে কথাবার্তা বলতাম, বাসাটা আমরা ছেড়ে দিই, ওনার সাথে পরিচয় হওয়ার তিন মাস পরে বাসাটা ছেড়ে দিই, কারণ ওই এলাকাতে ওই মহিলা, যে মহিলার সাথে আমি থাকতাম, ওই মহিলাকে চিনে ফেলছিল, মানে এলাকার ছেলেরা, মান্যগণ্য মানুষ যারা বলে বিচারক, তার কারণে কিছুই আনতে পারেনি ওখান থেকে, ওখানে সব ছেড়ে চলে আসতে হলো। তার আগে আমি চলে আসলাম আমার যে এলাকাটা, ওই এলাকাতে আমি বারবার ঘুরে আসি, ওখান থেকে বেরোতাম স্কাপ টেস্কাপ পরে, বুড়কা থুকা পরে, সন্ধ্যা পাঁচটার দিকে বেরোতাম, দশটার দিকে এগারোটার দিকে বাসায় চলে আসতাম, বিভিন্ন জায়গায় যাইতাম। তো আমার ওই বান্ধবীরা কিভাবে কিভাবে টাকা নিত ওরা আমাকে শিখাই দিত, চালাক হয়ে গেছি এক পর্যায়ে, এমন চালাক হয়েছি মানে কি, কে কি সে কে আমাকে ভালো দেখতেছে খারাপ দেখতেছে সেটা আমি বুঝতেছি না। ১,০০০ টাকা কথা বলে যেতাম, ২,০০০ টাকা নিয়ে ফেলছি ওর থেকে, জায়গায় গিয়ে ব্যবহার দিয়ে হোক যেভাবে হোক নিয়ে ফেলতাম। ও সরি, এখানে এখানে ফিরে যেতে পারি? হ্যাঁ, ওইটার কারণ হচ্ছে আমাদের এরিয়াতে আসার পরে এক ছেলের সাথে আমার পরিচয় হয়, সে আমাকে দেখলে হাসত বা আমি কি করতাম সে জানতে চাইতো, কিন্তু আমি তাকে প্রশ্রয় দিতাম না, এটা উনার বাসা, এটা আমার বাসা। তো একদিন আমার বলতেছে আপনি কেমন আছেন, বলছে ভালো, তার নাম হচ্ছে মঞ্জু। পরে আমাকে বলতেছে আপনি চুপগুলো এত সুন্দর করে আট করেন না কাজল দিয়ে, দেখলে মায়া লাগে। হ্যাঁ, আমার ভালো লাগতো, তাকে মায়া লাগতো, সে আমার ফোন নাম্বার নিত, দিন কি রাত কথা বলতো আমার সাথে, সে রাত চাইতো না দিন চাইতো না। এক পর্যায়ে সে আমাকে বিয়ে করার কথা বলে যে আমি বিয়ে করব। তা আমি তাকে একটা কথা বললাম, তখন কি জানেন, আমি কি করি সেটা আপনি জানেন? যে আমাকে বিয়ে করার কথা বলছেন সে আমাকে কি বলে জানেন? যে আমি জানি কি করো। তা আমি চিন্তা করছি, তাক আমার মুখে বলা লাগলো না, সে জেনে গেল। প্রথম ফার্স্ট ভালোবাসার মানুষ কো অনুভব করতেছিলাম সেই সময়টাতে, যে আমাকে সাপোর্ট করতেছিল। যা হয়েছে হয়ে গেছে, এখন থেকে ফিরে আসার চিন্তা ভাবনা করো। সে সাইপ্রাস ছিল 9 বছর, কিছুই করতে পারে নাই, বাড়ি ঘর একটা বাড়িও তুলতে পারে নাই, পরীক্ষা তার বাড়ি ছিল। তো আমার আমি একই সাথে বন্ধুত্ব থেকে প্রেম হয়ে যাই।
আচ্ছা, ছেলেটার নাম কি ছিল?
মঞ্জু।
মঞ্জু,
হ্যাঁ। সে আমাকে বলতেছে একদিন, আমি বাড়িতে ছিলাম, একদিন হলো বুকে নিয়ে ঘুমাবো। তা আমি বলতেছি খালি একদিনে থাকবেন? আচ্ছা, আপনার মনে আসে আমি পূর্ণ করে দিব। তখন বলতেছি কেন একদিন হবে, সারা জীবন আমি তোমাকে রাখবো। 6 মাসের ভিতরে প্রেম হয়ে যায়, এমন গভীরে চলে যায় আমি গভীর থেকে আর ফিরে আসতে পারতেছি না। 6 মাস পর সে আমাকে বললো কি, তোমাকে আমি বিয়ে করব। এমনি মাঝে মাঝে বলতো সে আমাকে বিয়ে করবে, সেটা হলে বিয়ে করবো। আমি আমার পার্লারের কাজ শিখছি, হ্যাঁ পার্লার দিব। আমাকে আঙ্কেল বলতেছে আমাদের পাড়ার বিদেশের জন্য কয়টা মেয়ে লাগবে, কিসের কাজ? বাসার কাজ। তা আমি বলছি আমি যাব। এখন আমার বিদেশের বুট ঢুকে গেছে মাথায়, ওরা আবার বাসার কাজ এটা বলতেছি না, মান সম্মানের জন্য যে পার্লারের কাজ। ও আমার সাথে নিয়মিত কথা বলতেছে, রূপা নামের একটা মেয়ের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের 15 দিন পরে তার বিয়ে হয়ে যায়, সেটা কিন্তু আমি জানি না। কিটিয়া ভাই, ও আমাকে ফোনে কথা বলতেছে, এদিক দিয়ে বিয়ে করতেছে।
মানে এটা হচ্ছে যে ছেলেটাকে আপনি লাভ করলেন মঞ্জুকে, জীবনের প্রথম প্রেম, এবং সেই ছেলেটাও আপনাকে মিথ্যা কথা দিয়েছে কিন্তু আপনাকে বিয়ে করেনি, অন্য একটা মেয়েকে সে বিয়ে করেছে, তাই কি? আচ্ছা, বুঝুন এই মেয়েটা কিভাবে প্রতারিত। একটা শুধুমাত্র জায়গা বাকি ছিল, প্রেম ভালোবাসার জায়গাটা, ওইখান থেকেও সে প্রতারিত হলো। আমরা কিন্তু একটু ফ্ল্যাশ ব্যাকে গিয়েছিলাম, যখন সে ছেলেদের কাছ থেকে টাকা নিচ্ছে, বিভিন্নভাবে হাতিয়ে নিচ্ছে। ওই সময়টার আগে তার জীবনে যে প্রেমটা এসেছিল, সেই প্রেমের গল্পটা সে বলতে ভুলে গিয়েছিল, সে গল্পটা সে এখন বলল। এরপরই তো আপনি বিভিন্নভাবে টাকা হাতে নেওয়ার চেষ্টা করেন।
সে আমাকে বলল, রূপা নামে একটা মেয়ে আমার প্রপোজ করছে, বিয়ে করতে যাচ্ছে। আমি 6 মাস রিলেশন রাখছি, আমার সাথে বিয়ে হলো না, 15 দিন একটা রিলেশনের মেয়ের সাথে বিয়ে হবে সেটা কি বিশ্বাস করার কথা? যে আমার সাথে কথা বলতেছে দেখে যে চাষতো ভাই বিয়েতে আসি, বিয়েটা শেষ করে তোমাকে ফোন দিব। আমার কিন্তু মনে বাড়ি খাচ্ছিল তখনও। এমনি মাঝখান দিয়ে আমাকে একবার এরকম বলছিল যে রিয়া, আমার ফ্যামিলি আমার জন্য বউ দেখতেছে। আমি সে আমার কথা বলো নাই, বলছি তো দেখি কি হয়। সেটা বলার পর ওখানে শেষ। পৃথিবীতে যদি কেউ আমাকে সবচেয়ে বেশি টাকায় থাকে, সে হচ্ছে মঞ্জু। আমি কখনো তাকে ক্ষমা করব না। পিছন দিয়ে ছুরি মারছে সে আমার সামনে এসে যদি বলতো যে আমি বিয়ে করে ফেলতেছি, আমি তাকে আহাল দিলে ক্ষমা করে দিতাম। কিন্তু সে আমার সাথে রিলেশনও রাখতেছে, বিয়েও করতেছে। পরে বিয়ে করে ফেলল, বিয়ের পরের দিন আসলো, তাকে বলতেছি ওই ইয়াবা ইয়াবা নাম শুনতেছি আমি। তখন
বিয়ে করার পরে এসছে
আমার সাথে, আমি হাতের আনতে মানে হাত দেখতেছি। মানে বিয়ে করার পরে মানুষ একটা রং চেঞ্জ হয়ে যায় না, বোঝা যায় সে যে বিবাহিতা। কিন্তু তারপরে সে আমাকে সান্ত্বনা দিচ্ছে, আমি বুঝতেছি না। তার মামা ফুফুতো ভাই আমার প্রতি দুর্বল ছিল, যে ওর সাথে প্রেম করে কেন, আমিও করব। তার ফুফুতো ভাই কিন্তু আমাকে বলে দিছে যে মঞ্জু বিয়ে করছে, কিন্তু আমি ওর থেকে স্বীকার করাতে পারি না। আগের মতোই চলতেছে, কিন্তু শুক্রবারে শুক্রবারে বাড়িতে চলে যাই।
ওই সময়টাতে তো আপনার সঙ্গে ওনার শারীরিক সম্পর্ক ছিল?
হ্যাঁ, ফিজিক্যাল।
টাকা পয়সা যা ইনকাম করতেন ওকে দিতেন?
না, ওকে দিছিলাম, ওকে বাড়িতে যাওয়ার সময়।
এমনিতে আপনার সম্পর্কে সবকিছু জানতো? সে
আমার সম্পর্কে সব জানতো, আমি কি করতাম তার কাছে আমি লুকাই নেই। কারণ কেন, আমি তাকে ভালোবাসতাম আগের থেকে জানতো। সে জানার পর আমার সাথে রিলেশনটা করছে।
সে যে আপনার সাথে এই ধরনের শারীরিক সম্পর্ক করতো, সেখানে কি সে পয়সা দিত আপনাকে?
না না না,
তার সাথে দিত না।
অন্তত আমি ওকে দিছি, ও আমাকে কখনো দেনে।
চিন্তা করে দেখুন, মানে তাহলে ছেলেটা
ইনটেকে আমাকে বলছিল একবার, রিয়া মন খারাপ কেন, মন খারাপ কেন? আমি সেম নেই তো, আমি আপনার মন খারাপ কেন? আমার না টাকা নেই হাতে, আমার মা ডায়াবেটিসটা বেড়ে গেছে। পর আমার কাছে 7,000 টাকা ছিল, আমি ওকে দিছি। টাকা পয়সা লেনদেন ক্লিয়ার ছিল প্রথম প্রথম। 10,000 লাগলে 10,000 নিত, 10,000 আবার পরে পূর্ণ করে দিয়ে দিত।
একটু আপনাকে থামাচ্ছি এখানে, একটু ইন্টারাপ্ট করছি আপনাদেরকে। প্রিয় শ্রোতা, আমরা এরকম যারা বারবনিতা বা যাদেরকে আমরা ইংলিশে প্রস্টিটিউট বলি, যৌনকর্মী বলা হয়, এটা সেই অর্থে সুশীল শব্দ, আমাদের যে সামাজিক দৃষ্টিভঙ্গি সেটাতে সর্বোচ্চ নিকৃষ্টতম মানুষ বা জীবন বা পেশা হিসেবে মনে করা হয় এটাকে। এবং এই মানুষগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করি, তাহলে কি চোখে দেখি সেটা আমরা জানি, কেউ ভালো চোখে দেখি না। কিন্তু যে মঞ্জু এইরকম একজন মেয়েকে জানার পরে, শোনার পরে, বোঝার পরে, তার সঙ্গে প্রেমের ছলনা করে, তার সঙ্গে শুধুই শারীরিক সম্পর্কের জন্য এটা করল, এবং তাকে পয়সাটুকুও দিল না, প্রেমের অভিনয় করে তার কাছ থেকে পয়সা খুঁড়ি নিল, সেই মঞ্জু কিন্তু আমার আপনার মতো মানুষ। এদেরকে আমরা কোনোভাবে আইডেন্টিফাই করতে পারি না, সমাজের কোন ক্লাস বা কোনো বিশেষ শ্রেণীর মানুষ না, এরা সমাজের মতোই 8-10 জন মিশে যাওয়া মানুষ, যাদেরকে আপনি কোনোভাবে হয়তো বা চিনতে পারবেন না। ইভেন যিনি শুনছেন এই মুহূর্তে রেডিও, তার মধ্যে হয়তো কেউ মঞ্জু আছেন। তো আমাদের এই সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গাগুলো আসলে কতটুকু সঠিক সেটা নিয়ে আমাদের ভাববার সময় এসছে। আমি অনুষ্ঠানের শুরুতে একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে আমি খুব খুশি যে এই ধরনের একটা অনুষ্ঠানের প্রডিউসার বলেন, হোস্ট বলেন, কর্মী বলেন হতে পেরেছি, কারণ এই যে মানুষগুলো যারা মিডিয়াতে, এত বড় বড় মিডিয়া, বিশেষ করে রেডিও একটা মিডিয়া যেটা এখন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আমাদেরকে শোনা যায় আলহামদুলিল্লাহ, এগেইন আই এম সেইড আলহামদুলিল্লাহ, বিকজ ইটস রিয়েলি পপুলার প্রোগ্রাম, দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ শোনেন এই প্ল্যাটফর্মে, গণমাধ্যমের এই প্ল্যাটফর্মগুলোতে এইরকম প্রান্তিক পর্যায়ের মানুষ, একেবারে গ্রাসরুট লেভেলের মানুষ যারা কখনোই ওইভাবে আসতে পারত না, এদেরকে নিয়ে রিপোর্ট হতো সংবাদে, দুই মিনিটের একটা রিপোর্ট হতো, বিশেষ একটা দৃষ্টিভঙ্গিতে তাদেরকে উপস্থাপন করা হতো, ওটাই শেষ। কিন্তু এদের যে একটা ভয়েস আছে, এরা যে কথা বলতে চায়, এদের যে নিজের জীবনের একটা গল্প আছে, এরা যে সেটা বলতে চায়, এরাও যে সমাজের আট দশজন মানুষের মতো মানুষ, এরাও যে প্রেম ভালোবাসা করতে চায়, এদের যে প্রেম ভালোবাসার সুযোগ সুবিধা আছে, এরাও যে বঞ্চিত, এরাও যে নিপীড়িত, এবং এদের প্রতি আমরা যে ইনজাস্টিস করে যাচ্ছি, এই সবকিছু মিলিয়ে এদের একটা সুন্দর জীবনের গল্প আছে, সেই গল্পটা তুলে নিয়ে আসার কাজ করেছে প্রথম এবিসি রেডিও। এবং অফকোর্স আমি মনে করি এটা একটা বিশাল প্ল্যাটফর্ম, সেই জায়গাটি থেকে আমরা শুকর করি এই কারণে যে ওরা অন্তত বলতে পারছে, আর আমাদের জায়গাটা হচ্ছে এটাই যে ওদেরকে শুনে আমাদের দৃষ্টিভঙ্গি যেন পরিবর্তন হয়। আপনি কালকে এই ফার্ম গেট দিয়ে হেঁটে যাবেন, বা চিটংয়ে যারা শুনছেন তারা হয়তো যে জায়গার কথা বলছে সে জায়গাটাকে চেনেন, সেদিক দিয়ে হেঁটে যাবেন, এবং তিন ধরনের মানুষ ওদিক দিয়ে হেঁটে যাবে। এক ধরনের মানুষ দেখেও দেখবে না, আরেক ধরনের মানুষ দেখবে তাদেরকে, দেখার পরে তুচ্ছতাচ্ছিল্য করবে, মনে মনে গালি দেবে, আরেক ধরনের মানুষ যাবে তার যে মনের বাসনা বা শারীরিক কামনা আছে সেটা নিবারণ করার জন্য। আমি সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, ও হতে পারে আপনার বোন, হতে পারে প্রিয় একজন মানুষ, কাছের একজন মানুষ, ওকে পেছনে ফেলে, ওকে একেবারে সাইড করে দিয়ে আপনি যদি মনে করেন আপনি ভালো থাকবেন, সমাজের আট দশজন মানুষ ভালো থাকবে, কোনোভাবেই সেই সুযোগটা নেই। আমি সরি, আমি অনেক বড় সময় নিলাম, এতক্ষণ ধরে শুনছিলাম, আসলে দম নেওয়ার একটা প্রয়োজন ছিল আমার কাছে মনে হচ্ছে, কারণ আপনি অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছেন, একটু স্পেস দিলাম আপনাকে, বুঝতে পারছি। তারপর কি হলো মঞ্জুর সাথে?
ওর বিয়ে হয়ে যাওয়ার পরে, শোনার পরও আমি ওর সাথে সম্পর্কটা বজায় রাখছিলাম।
মানে ও, আপনি শুনেছিলেন যে ও বিয়ে করেছে?
হ্যাঁ, বিয়ে করেছে। সে প্রথম স্বীকার যায় না, পরে বলছে আমার ফ্যামিলি করাইছে, থাক না সমস্যা কি, আমি তো ভালোবাসি তোমাকে।
আচ্ছা,
এই ধরনের সান্ত্বনা দিত, দিত টাকা পয়সা না থাকলে প্যাশমে আমি দিতাম ওকে, বেশিরভাগ টাকা পয়সা এই জন্য দিতাম যাক ও আমাকে বিয়ে করবে, ওর কাছে আমি কিছু একটা পাবো।
তো এইসব কাজ করে আপনি তো পয়সা রোজগার করতেন, এই পয়সাগুলো নিত?
প্রথম প্রথম ও আমার থেকে জানিত, তা দিয়ে দিত, মানে বিশ্বাস জমাই ফেলছে আমার হৃদয়ে।
আচ্ছা, এরপরে আপনার কাছ থেকে পয়সাগুলো নিত?
ওর প্রতি একটা মা মমতায় বিশ্বাস জমানোর পরে সে আমাকে একেবারে নিঃস্ব করে দিছে। পরে এরকম করতে করতে, মানে ওর বন্ধু একটা আছে মঞ্জু, হয়তো সে এফএম রেডিও শুনে,
এক মঞ্জুর আরেক মঞ্জু,
হ্যাঁ
মানে দুজনের একই নাম,
হয়তো সে এফএম রেডিও শুনে, সে কখনো মিথ্যে বলবে না, আমি আজকে যাই বলতেছি আমার মন থেকে, সেইটাই আমার জীবনের গল্প, আমি যে অপরাধগুলো করছি সেটাও স্বীকার করবো, যারা অবিচার করছে আমার উপরে তাদের বিচার করবেন আপনারা দর্শকরা, আমি নয়।
বিচারের অনুষ্ঠান আসলে এটা না, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, অর্থে সব বিচারের মালিক হয়তো সৃষ্টিকর্তার হাতেই তুলে
দিলাম,
সমাজের জায়গা থেকে আমরা
যারা মিন করতেছে খারাপ, আমি তো খারাপ ভাবে জন্ম হই,
এক্স্যাক্টলি সেই জায়গাটাই আমরা আঘাত করতে চাই। ওকে বলুন, তারপর?
তারপরে উনি বলল একটা বাচ্চা, মানে বলতে থাকে ওর বউর বাচ্চা পেটে,
ওই ওর মঞ্জুর বন্ধু
যে বছর বিয়ে করছে সেই বছরে বাচ্চা পেটে হয়ে গেছে।
ওকে,
এটা বলার পরে আমি খুব কষ্ট পাইছি, যে বাবা বাবা বলে মানুষ নেশা বলে, তো আমি ওকে, হ্যাঁ মাঝে মাঝে মানে মিথ্যে বলতাম যে আমি নেশা করতেছি করতেছি, এক দুই মাস এরকম মিথ্যে বলতাম, আসলে করতাম না, এক পর্যায়ে ওই নেশা জগতে আমি ঢুকে যাই,
মানে এগুলো ভুলে থাকার জন্য,
ভুলে থাকার জন্য। প্রথম ফার্স্ট যে মেয়েটার সাথে নেশা জগতে ঢুকি, আমি এমনি দেখতাম না, কাস্টমার খাইতো কখনো ধরি নাই, জাস্ট আমার জীবনে নেশা ছিল একটা সিগারেট, মঞ্জুকে ভুলে থাকার জন্য আমার সাথে, আমার শুধু মনে হতো যে আমার সাথে যে ফিজিক্যাল রিলেশনটা হলো তার ওয়াইফের সাথে সেভাবে করতেছে, আমার থেকে ব্যাটার করে করতেছে না, আমি তো ওয়াইফ না, আর এত কিছু করার পরে কেন পেলাম না, কম তো করি নাই ছয় মাসের ভিতরে, মানে দশ বছর সম্পর্ক রয়ে সেটা করে না, যেটা আমি বলবো কেন আমি পেলাম না, আমার কি দোষ, ও কেন পাইছে রূপা কেন পাইলো আমি কেন পাবো না।
তো আপনি কি নিলেন?
তো এরকম ওর সাথে মিথ্যে বলতাম, মিথ্যে বলার পর আমি ওরকম বলতেছি একদিন, মঞ্জু ভালো করছো, আমি তো খারাপ, আমার মতো থাকতে দিতাম, ভালোবাসা তো ছিল না হৃদয়ে, ভালোবাসা জন্ম দিয়ে আজকে তুমি আমাকে বিখ্যাত তাল ধরা দিলা, আমি তো চূড়াবাড়িতে দাঁড়াইছি, এটা তোমার ব্যাপার, সে আমার সাথে ভালো হচ্ছিল শুধু টাকা নেওয়ার জন্য। প্রথম
এটা আমি বুঝতে পেরেছি, আপনি কি ড্রাগ নিলেন?
নেশা জগতে চলে আসলাম।
জি,
এটা খাওয়ার প্রথম যেদিন খেলাম সিগারেটের মধ্যে টানা ধরানো ধরানো, সেই দিন মনে হয়েছিল পৃথিবীতে মঞ্জুর চেয়ে আমি কাউকে ভালোবাসি নাই, যেমন আমার মা
আমার আত্মীয় পাশে যারা আমাকে সাপোর্ট করছিল তাদের কেউ না, শুধু মনে পড়ছিল সে আমাকে আশাগুলো দিছিল, যে যতটুকু আমার কাছে আসছিল আমাকে ভালোবাসার কথাগুলো মন থেকে বলক মুখ থেকে বলক আমি মন থেকে মেনে নিছি, আমি তোকে ভালোবাসছিলাম।
আমি একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, আমার জন্য আসলে খুব সহ্য করা খুব মুশকিল, কারণ আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ফেসবুক লাইভে ওর চোখের পানি যেভাবে পড়ছে সেটা আসলে অডিওতে ধারণ করা সম্ভব না। আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসবো। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 এবিসি রেডিও এফ মেডি 9.2 তে। রিয়ার জীবনের গল্প, এটা আসলে জীবনের গল্প না, এটা একটা উপাখ্যান এবং অবর্ণনীয় জীবনের গল্প। এই গল্প গল্প উপন্যাস নাটকে কোথাও স্থান পায় না, এবং পায় না বলেই আমরা বলি কথাটি জীবন নাটকের চেয়েও বেশি নাটকীয়। ফিরে আসছি মাত্র চার মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
You're listening to ABC Radio 89.2 FM.
ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
Close up presents Hello 8920, Close up, the closer the better.
চার মিনিট পর আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে রিয়ার জীবনের গল্প। এবং ফর দ্য ফার্স্ট টাইম আমরা হ্যালো 8920 চলাকালীন সময়ে ফেসবুকে লাইভ হয়েছি। আমাদের পেজটির ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে গেলে আপনি রিয়াকে ফেসবুকে লাইভ দেখতে পাবেন। ওকে রিয়া, আমরা আবার গল্পে ফিরতে চাই যেখানে আমি ছিলাম। আমি আসলে কিছুটা স্টাক হয়ে গেছি, খেয়ে হারিয়ে ফেলেছি। বলুন, তারপর
তখন প্রতিনিয়ত তাকে মিথ্যে বলতাম, পরে এক সময় দেখা যায় ওইটার মধ্যে আমি জড়িয়ে গেছিলাম।
আচ্ছা,
3 মাস মিথ্যে কথা বলছিলাম যে আমি নেশা করতেছি, এ করতেছি, সে করতেছি। সে আমারে বলতেছে নেশা করলে আমার কি আসে যায়। আমি কি বলছি, আমি আমার জীবনটা ভেবে নষ্ট করে দিলা? তো সে আমাকে বললো, আমি তোমার জীবন নষ্ট করছি মানে? তুমি আগের থেকে তো নষ্ট ছিল। আমি বলতেছি আগের থেকে নষ্ট ছিল, হ্যাঁ ঠিক আছে আমি মানি, আমার মন ছিল না, আমার মন ছিল না, কিছুই ছিল না, তো তোমার কাছে এসে আমি মনটা শিখলাম, এত কিছু বুঝাইলা, আজকে আমাকে ভুলে গেলা, এভাবে বলে কান্নাকাটি করতাম। ফার্স্ট যেদিন আমি নেশা জগতে যাই, নেশা করি আমার বান্ধবীটার সাথে, ও আমার একটা বন্ধুর কাছে নিয়ে যায়, ও বন্ধুটা খুব ভালো, সে আমার কান্না দেখে, আমি নেশা করার পরে যখন ইয়াবাটা খাই, খাওয়ার পর আমি পৃথিবীটা অন্ধকার দেখি, শুধু ইচ্ছে করতেছে ছাদ থেকে পরে লাফ দিয়ে মরে যাই। তো মঞ্জুকে ফোন দিচ্ছি, সে ফোন উঠাচ্ছে না, ওটার জন্য সারা রাত প্রচুর কান্না করছি। কান্না করে আমার বান্ধবী আমাকে বলতেছে মানুষ ভালোবাসে এভাবে ভালোবাসে না, এটা ভুল করছিস তুই। কিন্তু কোদিকে মিথ্যে বলতাম যে আমাকে আমার কোন টাকা পয়সাকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে, সেটা মিথ্যে বলতাম কেন? ওকে কোনো জায়গায় ছুটো করতাম না আমি। আমার মা ওকে পছন্দ করত, কারণ ওর ব্যবহারটা সুন্দর ছিল, ভালো ছিল। তারপরে নেশা করতে করতে প্রায় অনেকদিন নেশা করলাম, ওর সাথে রিলেশন আছে, ও খাচ্ছে আমার সাথে হাতে, ও আমার বলতেছে পরীক্ষা করতেছে আমার কাছে ইয়াবা কি জিনিস আমাকে একটু দেখাই তো, মানে শিওর হচ্ছে। সে প্রথমবার শিওর হতে গেল যে ওর বন্ধু বলছে দোস্ত ওর একটা বন্ধু খাই, যে মঞ্জু কথা বলছে সে খাই, রিয়ানা বলে সবসময় সে নেশা খায় ইয়াবা খায়, ইয়াবা তো আমি চিনি, বল ওকে নিয়ে আসতে বল। আমি সরাসরি ওর সামনে দুটো নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে সে বিশ্বাস করলো যে আসলে খাই, চেহারা ভেঙে যাচ্ছে, চোখ মুখ কালো হয়ে যাচ্ছে, শরীর নষ্ট হয়ে যাচ্ছে, নেশাটা করার পরে কিছু খেতে ইচ্ছে করে না, শুধু মন চায় কি জানেন, যে পৃথিবীতে মানুষকে এত ঠকাইলো আমার, যেখানে যাই চাকরির জন্য যাই বা কোন বন্ধুত্ব করতে চাই সবাই চায় দেহটা, দেহটার ভিতরে কি আছে, প্রত্যেকটা ছেলেরা কি বলে মেয়ের কাছে কি থাকতে পারে, কিছুই নাই, শেষ হয়ে যাবে না, ডাইরেক্টলি বলে শেষ হবে না, এটা যে কোনো জায়গায় এটা চাকরির জন্য গেছি ওখানেও বলে এই কথা, নিয়তি বারবার আমাকে এই পথে টেনে নিয়ে আসে, যাক এটাই মানে আমার নিয়তি। তাই 1-1.5 বছর নেশা করার পরে নেশা কন্টিনিউ চলতেছে, ওর সাথে কথাও চলতেছে, আস্তে আস্তে যাচ্ছি, আমি ওকে কিছু টাকা দিছিলাম 1,20,000 টাকার মতো, সে আমার থেকে নিছিল, কিন্তু কখনোই বিশ্বাস করি না সে আমার টাকাটা খেয়ে ফেলবে। তাছাড়া আমি অনেক দিছি, তার মেয়ে হয়েছে, মন দিছে, কিন্তু হয়তো বলতে পারেন আমি মন একদিক দিয়ে বড়, কিন্তু আত্মসম্পদ আমাকে দেয় নাই, তার মেয়ে হয়েছে শোনার সঙ্গে সঙ্গে বাঁশ খেটে স্বর্ণ আছে না,
আর চারা দাবো শূন্য আমি বানাই দিছি আমার মেয়েকে 5,000 টাকা দিয়ে। আমার মনে ছিল না পাপ, হিসা অহংকার, আমার শুধু দুঃখ ছিল। আমি ওকে একদিন বসিলাম, মিথ্যে করে হলো যদি বলো একবার ভালোবাসি আমি তোমাকে, বলো না বন্ধু ভালোবাসো আমাকে বলতে, হ্যাঁ বাসি তো বাসি তো, আমি শুধু মিথ্যে করে যদি বলো একবার শুধু ভালোবাসি তোমাকে, আর কোন অনুরোধ করবো না আমি তোমার কাছে, শুধু মিথ্যে করে হলো বল আমাকে ভালোবাসো, বল যে আমি তোকে চাই না। এক পর্যায়ে আমি ছেড়ে দিতে চাইতাম, কিন্তু আমাকে ছাড়তে চাইতো না, কেন চাইতো না এখন বুঝতে পারতেছি, হয়তো আমার কাছে টাকা পাইতো, এই কারণে হয়তো সে আমাকে ছাড়তে চাইতো না। মাঝে মধ্যে টাকা লাগলেও বাড়িতে গেলে 5 কেজি আপেল কমলা তারপর আম সব আমি দিয়ে দিতাম, ওর মা যেটা খাবে বলতো সেটা, তারপর ফোন দিতাম, ওর বউ যদি কখনো রিসিভ করতো আমি কথা বলতাম না, লাইনটা কেটে দিতাম যেন ওর বউ বুঝতে না পারে। সে আমার থেকে টাকা দিয়ে আবার বলতেছে আমার সাথে রিলেশন ভালো, আমাকে দিয়ে পাসপোর্ট বানাতে আসছে ঢাকাতে, আমি বাইরে যাবো পাসপোর্ট বানাই চিটাই গেলাম। যাওয়ার পরে মনে মনে চিন্তা করছি যদি কখনো বিদেশের মুখ দেখি তুই মঞ্জুকে আমি ভুলে যাবো, আমি তো তোকে ভালোবাসতাম, তুই তো আমাকে ভালোবাসিস, অন্যদের কাছে যাই কিন্তু জাস্ট টাকার বিনিময়। ও যখন মেয়ে হয়েছে শুনলাম তো আমি বলতেছি যাক আল্লাহ তাহলে তোকে একটা মেয়ে দিছে, যাক আমার মতো যেন তোর মেয়েটার জীবন না হয়, অভিশাপ দিব না তোকে আমি, তো ভালোবাসার মানুষকে কখনো অভিশাপ দেওয়া যায় না, মন থেকে ক্ষমা করে দিয়েছিলাম ওকে। তারপরে সে আমার থেকে টাকা নিয়ে মিটিং এ যাবে বলে গত 4 বছর আগে ওর সাথে রিলেশন, এখন একেবারে শেষ, আর যোগাযোগ রাখে না সে আমার সাথে, আমার থেকে 2,000 টাকা নিয়ে মিটিং এ যাবে বলে সে ওর ওয়াইফকে শ্বশুর বাড়িতে আনতে গেছে, ওর বোনও জানে না আমিও জানি না। তারপরে ও কি করলো, আমার থেকে 2,000 টাকা নিয়ে ওর বউকে আনতে গেল, ওর বোনের সাথে আমার এদিকে মোবাইলে কথা হচ্ছে, উনি ওর বলতেছে রিয়া বাসায় আসো আজকে, মঞ্জু নাই, মঞ্জুর বউ নাই, রূপা নাই, ওর বোন নাম আমি অনেকবার জিজ্ঞেস, সে কখনো আমাকে বলে নাই, প্রথম ফার্স্ট বসিল রূপা নামে একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে যাচ্ছে, তার 1 বছর পরে শুনতেছি তার মেয়ে 1 বছরের ভিতরে চলে আসা, তাদের পাশে ফেস টু ফেস ওদের ফ্যামিলির সাথে 1 বছরের ভিতরে আমার যোগাযোগ, আমার থেকে টাকা নিয়ে বোকে আনতে গেছে, এদিকে ওর বোন বলতেছে আমি তোমাকে দেখতে চাচ্ছি আসো আমাদের বাসায়।
বোন?
হ্যাঁ, মঞ্জুর বড় বোন।
ওকে, কেন দেখতে যাবে আপনাকে?
আমার ব্যাপারে ও বলছে যে আমার একটা খুব ভালো বন্ধু, টাকা পয়সা এত টাকা পাই কই, আমি সবাবতের সময় কথা বলছিলাম ওর মার সাথে, ওর মা বলছে আসিও, এখন ওরা নাই ওর বউ নাই, এই ফাঁকে বলতেছে আসো, আমি দিক থেকে পরীক্ষা গাই তুলছি, ও বউ নিয়ে বাসায় ঢুকে গেছে,
প্রথম যাওয়া ওর বাড়িতে,
এই প্রথম যাওয়া।
ওকে, তারপর?
যাওয়ার পর ওর বউকে ফেস টু ফেস দেখলাম, ওকে আমি একটা কথা বলছিলাম যে আজকে কি রুমে থাকবা না বাইরে থাকবা, আর ওর বউটা খুব মাইন্ড করে, আর ওখানে একটা পাত ফেলে গেছি যে ওর বউ ম্যারিড ছিল, সেটি ও বোনে বলছে আমাকে, ও তো 9 মাস আরেক জায়গায় সংসার করছে, ও কেন তোমাকে বিয়ে করতে পারলো না, ওর বোন আমাকে সাপোর্ট করছিল সেই দিনটাতে, রাতটা ছিলাম কোন রকম, সকালবেলা উঠে দুরন্ত চক্রা ওনার ওয়াইফের সাথে আমার সাথে, আমার সম্পর্ক ওর ওয়াইফকে বুঝাইছি কি জানান, আমি হোটেল হোটেলে মেয়ে দিয়ে ব্যবসা করি, ওর সাথে আমার রিলেশনশিপ শেষ,
1,20,000 টাকা
তো ওকে ক্যাশ টাকা গনা টাকা আমার ছিল, এছাড়া অনেক করছি, সেটা আমি কাউকে বললেও বিশ্বাস হতো নাও করতে পারে, তো শেষ হওয়ার পরে নেশা জগতে ডুবে আছি, আর যাচ্ছি কাস্টমারদের সাথে গাদ্দারি করতেছি, কিন্তু মঞ্জুকে মিস করতেছি, ফোন করতেছি, ও ফোন রিসিভ করে কি বলে জানান, আমাকে কখনো ফোন করবা না, তোমাকে আমি চিনি না। ব্যাকআপ হয়ে গেল, ব্যাকআপ হওয়ার পরে সম্পর্ক 6 মাস 3 মাসের মতো নেশা করতেছি ডেলি, মানে আমার শরীর কন্ট্রোল করতে পারতেছি না, একটা বোঝা আমার রক্তের সাথে জড়িয়ে গেছে নেশাটা, আমার রক্তে এখানে অ্যালার্জি আছে, যে অ্যালার্জির কারণে আমি খুব কষ্ট পাই অনেক সময়। তা আমার এক বান্ধবী, আমার নামে নাম, সে বলতেছে আমার একটা ভাই আছে কুখন, কি করে সে জেলে, জেল থেকে বেরোলো, বের হওয়ার পর ওর সাথে যোগাযোগ হলো, তুই বন্ধুকে ভুলে যা, তুই ওর সাথে বন্ধুত্ব কর, ওর সাথে আমি তোর বিয়ে দিব, একটা পর্যায়ে একজনকে ভুলার জন্য যে চেষ্টা করতে হয়, তো আমি চেষ্টা করে কুখনের হাত ধরলাম, যেমন আপনি আমাকে পরিচয় করেছেন কার সাথে, আপনার বোনের সাথে, কিন্তু আপনি সম্পর্কটা নষ্ট করে দিচ্ছেন আমার সাথে, তো আসলো ওর সাথে দেখা হলো, পরিচয় হলো, হওয়ার পরে ওর সাথে আমার টাকা পয়সা নিয়ে কোনো ফিজিক্যাল সম্পর্ক তো হয়নি, যা হয়েছে মন থেকে হয়েছিল, সে আমাকে কি করলো টাকা দিত, কিরকম টাকা, 1,00,000 টাকা 2,00,000 টাকা দিত, ও ছিল জুয়াটি, অরিজিনাল জুয়াটি কাকে যাকে বলে, জুয়া কিন্তু টাকা পেত, আমাকে বলতো এটা তোমার কাছে রাখো, তা আমি বলতাম মানুষটা আমাকে চিনে না জানে না, 2 দিনের পরিচয় আমাকে টাকা কেন দেয়, এটা একটা বলার বিষয় যে টাকা কেন দেয়, টাকা দিত আবার লাগলে চেয়ে নিত, দিত লাগলে চেয়ে নিত, তার প্রতি আমি দুর্বল হয়ে যাই, দুর্বল হওয়ার পরে সে আমাকে বলে তোমাকে আমি বিয়ে করব, এদিক দিয়ে যদি আমি ঘর থেকে বেরিয়ে চলে আসি ওই আপুর বাসার থেকে, সে আরেকটা মেয়ে নিয়ে থাকতো ওখানে, তারপর আবার অ্যারেস্ট হলো, অ্যারেস্ট হলো কারণ হচ্ছে কি জানান, ও তো জেল কাটা আসামি, আগে থেকে জেল কাটতো, জুয়া খেলত, তারপরে একসময় সন্ত্রাস জগতে ছিল, তার ওয়াইফ আছে, আমার মতো মেয়ে তার ঘরে আছে। মনে একদিক দিয়ে আমি তাকে ভালোবাসতাম, কেন সে আমাকে বিশ্বাস করছিল তার কারণে, অতটুকু তার প্রতি ভালোবাসা জন্ম হয়। এই গত বছর কুরবানের পরে তার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে সে আমাকে ভাইয়া দুইটা মাস সে ভালো ছিল।
বিয়ে হয় মানে কিভাবে বিয়ে হলো?
বিয়ে হলো মানে তার সাথে আমার সম্পর্ক ছিল সেটা আমার ফ্যামিলি জানলো, তা আমি বললাম বিয়ে হয়ে গেছে আমার মা বাবাকে, আমার মা বিশ্বাস করেন আমি বিয়ে দিব। পরে ঘরে হুজুর ডেকে জাস্ট কর্মাপুরি, পাঁচ কর্মাপুরি তার সাথে। বিয়ে করার পর দুইটা মাসে আমারে শুধু আমার জীবনে দুইটা মাসে ছিল সেই সুখের জীবন।
বিয়ে হয়ে গেল পাঁচকলমা বলে?
হ্যাঁ।
আচ্ছা, বিয়ে হওয়ার পরে দুটো মাস আপনি ভালো ছিলেন?
না, ভালো ছিলাম বলতে সে আমাকে ভালো রাখছিল, আসা যাওয়া করে, টাইম মতো আসত যাই।
আপনাকে নাই মানে ও বিয়ে মানে আপনার সেকেন্ড বিয়ে ছিল এটা?
ওর প্রথম ওয়াইফটা মারা গেছে।
ওর তো প্রথমে বাচ্চা কাচ্চা ছিল, আপনার মতো বড় বাচ্চা ছিল।
হ্যাঁ, বাচ্চা ছিল।
তো ও সংসার নিয়ে তুলেছে নাকি আপনাকে আলাদা করে রেখেছে?
না, আলাদা, আমি তো চিটং এ থাকতাম, ওদের বাড়ি ছিল নোয়াখালী, হাতিয়াতে থাকতো, ও তো চিটং থাকতো ছোটবেলা থেকে চিটং এ।
আচ্ছা,
তো দুইটা মাস ভালো ছিল। ওই যে আমার বান্ধবীগুলো ওদের সাথে আমাকে ঘরে রেখে ওদের সাথে চলে যেত হোটেলে, বিভিন্ন হোটেলে।
আচ্ছা, তো আপনার বিষয়ে কি জেনে শুনে সে বিয়ে করেছিল?
আমার ব্যাপারে সব ফেস টু ফেস সবই
জানছে,
সব জানার পরে সে বিয়ে করলো। তার জীবনের সব ঘটনা আমি জানি। এক মেয়ে 5 লাখ টাকা নিয়ে চলে গেছে, এক মেয়ে 10 লাখ টাকা নিয়ে চলে গেছে, এগুলো বলতো। হ্যাঁ, শিওর কথাগুলো আমি অন্য মানুষের থেকে যাচাই করছি, শিওর ছিল। তো ও আমাকে জেনে শুনে বিয়ে করছে, মন্দির ব্যাপারটাও জানতো, আমি কি করতাম সেটাও জানতো। হ্যাঁ, প্রচুর গুটিকাই, মানে অরিজিনাল নেশাটি, ও নেশা করুক সেটা ওর ব্যাপার, কিন্তু ও আমাকে একটা সুন্দর জীবন দিয়েছিল সেটা আমি কখনোই বলবো না। তো ওর সাথে আমার বিয়ে হওয়ার পরে ও আমাকে নেশা জগৎ থেকে উঠে ফেলছে, আমি একটু এন্টারটেইনার নেশা করি না।
ওকে,
একবারে ভালো হয়ে গেছি, দুইটা মাস সে ভালো ছিল। ওই যে আমার সাথে সম্পর্কটা ওকে করাই দিছিল, সে কিন্তু আমার সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করতো, যে মঞ্জুর সাথে এই করছে সেই করছে, মঞ্জু এত টাকা খাইছে তুই গেলে পারবি না, এই ধরনের মানে ওকে সাফাই গাইতো আমার ব্যাপারে। তোর মনের মধ্যে বিষ ঢুকতো, বিষ ঢুকার পরে সে বাইরে বিভিন্ন মেয়েদের সাথে, ওটা আগে অভ্যাস ছিল, এই পৃথিবীতে এত মেয়েদের সাথে ছিল সে নিজেও কখনো গুনে বলতে পারবে না খারাপ মেয়েদের সাথে। তো কি করতো, আমার সাথে যারা আমার বান্ধবী ওদের সাথে থাকতো, একজনের সাথে থাকলে মানে আরেকজনের যখন রুমে যেত দেখতো না যে সবাই একই জায়গায় যেতাম, তো বলতো এই দেখ এটা রিয়ার জামাই, এই দেখ এটা রিয়ার জামাই, ওই গেড়ে নিয়ে আসতে রিয়ার জামাই।
কি কারে নিয়ে আসছে?
আরেকটা মেয়ে নিয়ে গেছে, সে আমার 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 বান্ধবী।
ওকে ওকে,
হোটেল হোটেল নিয়ে থাকতো। তা একটা মেয়ে কোত্থেকে পাইছে, কোন দালালে বসে গেছে তার ওখানে পাইছে মেয়েটা আগে, আবার একটু একদম বুকাস ছেলে ছিল, মানে কি আপনাকে এদিক দিয়ে ভাল দিয়ে আপনি থেকে 50,000 টাকা হাতে দিচ্ছে আপনি বলতে পারবেন না।
ওকে,
কোকনের কাছে হচ্ছে ওটা, ওর মতো গুন্ডাই পৃথিবীতে নাই আমি যা মনে করি। তো একটা বাচ্চা মেয়ে মানে আমার বয়সেরই, আমার থেকে একটু অল্প বয়স হবে, সে মোবাইলে ছবি তুলতে, ওকে ফার্স্ট যে গেস্ট হাউসে আমি নিয়ে গেছিলাম সেই গেস্ট হাউসে, তো ভিডিওটাতে মোবাইল বড় ভিডিওটা দেখার পরে গেস্ট হাউস তো আমি চিনি, কোনটা হোটেল কোনটা বাসা এটা কি কেউ বুঝে না? আর আমি যদি ওই লাইনের না হতাম আমি বুঝতাম না, আমি তো ওই লাইনের প্রতিদা, আমি তো বুঝতে পারছি জিনিসটা। আমি ওরা বলতেছি কখন এটা কে, এটা তো গেস্ট হাউস, যে গেস্ট হাউস আমি তোমাকে নিয়ে গেছিলাম। না না, এটা আমার বাকনি। এর ভিতরে কিন্তু সে আমাকে নতুন বিয়ে করার পরে গরম আসতেছে বাইরে যাচ্ছে, গরম আসতেছে বাইরে যাচ্ছে, আমাকে অনেকে বলতেছে ফোন করে করে, বিশ্বাস করতেছি না যাকে একটা সুন্দর জীবন পাইছি আমি।
বিরতি নেব প্রিয় শ্রোতা, আরো একটি বিরতি এবং এই গল্পের শেষ ভাগে আমাদেরকে ফিরতে হবে সময় অনুযায়ী। ছোট্ট একটা বিরতির পর রিয়ার জীবনের গল্প আপনারা শুনছেন। ফর দ্য ফার্স্ট টাইম হ্যালো ইট 920 ফেসবুক লাইভ হয়েছে, আপনারা চাইলে আসতে পারেন আমাদের ফেসবুকে এবং আপনাদের ফিডব্যাকগুলো আমরা চাই। আপনারা যদি চান তাহলে আমরা এখন থেকে প্রতি বুধবার ফেসবুক লাইভে থাকব, স্টুডিওতে অনুষ্ঠান চলাকালীন সময় আপনি লাইভে ফেসবুকে আমাদের পুরো স্টুডিওটা দেখতে পাবেন এবং শুনতে পাবেন, সেটার জন্য আমরা বিশেষ ব্যবস্থাও নিব। ওকে, সো আপনি চাইলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj, পেজটি আরজে কিবরিয়া নামে আছে। সবচেয়ে ভালো হয় যদি আপনি আমার ওয়েবসাইট থেকে ঢুকবেন www.rj-kebria, আমি আবারও বলছি www.rj-kebria, দ্যাট ইজ আরজে কিবরিয়া। এই ওয়েবসাইটের ঢোকার পরে আপনি দেখবেন যে আমার যতগুলো সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মাধ্যম আমার আছে সবগুলোর লিঙ্ক ওখানে দেওয়া আছে, ইউটিউব থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে, ইনস্টাগ্রাম থেকে শুরু করে, তারপরে আপনার আরো যাবতীয় যা আছে সবকিছুর লিঙ্ক ওখানে দেওয়া আছে, গুগল প্লাস থেকে শুরু করে, আপনারা ওখান থেকে আমাকে ফলো করতে পারবেন। ওকে, ফিরে আসছি মাত্র 5 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার,
ABC Radio, Radio 89.2 FM.
Close up মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত,
এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস উত্তর। Close Up presents Hello 8920 Close Up, the closer the better.
একেবারে শেষ ভাগে আমন্ত্রণ আরো একবার। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবং আজকে হচ্ছে রিয়ার জীবনের গল্প। রিয়া, আমরা যেখানটায় ছিলাম যে জীবনের সুখের দেখা হয়তোবা পেলেন এই যে এত বড় জার্নি, এবং সেখানে আমার হাজবেন্ডের নাম ছিল খোকন, এবং দুই মাস যেতে না যেতেই আপনি তাকে সন্দেহ করা শুরু করলেন এবং সেটার প্রমাণও আপনি পেয়ে গেলেন হাতে নাতে ওর ভিডিওতে, এবং যাকে সে বলল সেটা তার ভাগ্নি। আলটিমেটলি ওনাকেও তো আপনি চিনতেন, যাকে ভাগ্নি বলেছে তাকে চিনতেন না, শুধু গেস্ট হাউসটা চিনতেন
ওখান থেকে ধরে নিয়েছেন।
আচ্ছা ঠিক আছে।
আর এমন মেকআপ ছিল যে মেকআপটা কখনো আমরাও করি না।
ওই মেকআপটা দেখে আপনি বুঝতে পেরেছেন?
আমি বুঝতে পেরে গেছি। পারার পরে সে আমাকে প্রচুর মাত দূর করলো, যাক বিয়ে করে ফেলছি, একটা সুন্দর জীবন পাইছি, সে বাইরে একশোটার সাথে ঘুমাক, সেটা আমার দেখার বিষয় না। মারধর করলো, মারধর করার পরে ও বলছে ঠিক আছে আজকের পর থেকেই আমি কখনো মোবাইল আর ভিডিও টিডিও আনবো না, ক্ষমা তোমার চাইলো। আবার আমি মাঝে মধ্যে ওকে টেস্ট মেরে বলতাম, ভাগ্নি ছবি বললে না, ফ্যামিলি সেটেল ভালো ছিল, ও যেরকমই হোক ফ্যামিলির সব শিক্ষিত ভালো। একসময় আমি ওই লাইনে ছিলাম, আমি কখনো কারোর সাথে ছবি তুলি নাই, কাউকে ছবি তুলতেও দিই নাই। হাজবেন্ডের কুলে যদি একটা মেয়েকে নিয়ে ছবি দেখে, মেয়েটা কেমন হতে পারে সেটা বুঝতে পারছে। তো দু তিন মাস ভালো থাকার পরে সে নেশা করতেছি না, পরে আবার চুরি করে শুরু করে দিছি আমি। ও আনতো প্রায় বেশি বেশি করে প্রায় 2000-3000 আনতো
ইয়াবা, বাসাতে 2000-3000 ইয়াবা নিয়ে আসতো।
হ্যাঁ আনতো, এনে
ও বিক্রি করতো, ডিলার ছিল,
মানে ডিভিস চোস ছিল,
ডিভিস সোর্স ছিল। আচ্ছা,
ওরা দিত ওকে বিক্রি করার জন্য,
ওকে
কিনে দিলে ওরা কিছু টাকা দেয়। ওরা তো মনে করেন ব্ল্যাক ধরে, আর সবগুলো তো শু করে না থানাতে, কিছু ওরা রেখে দেয়, কিছু ওরা দেয়, যেগুলো সেল করে দেয়।
সেল করে পয়সা ওনাদেরকে দিত?
হ্যাঁ, মালিক গেড়ে দিত, ওরা কিছু ওদেরকে দিত। আনতো, চুরি করে করে আমি খাওয়া শুরু করে দিছি। খাওয়া শুরু করা তা বুঝতে পারছে, চেহারা আবার আগের মতো হয়ে গেছে, বিয়ের পরে একদম ফস হয়ে গেছিলাম, মোটা হয়ে গেছিলাম। এ আবার অ্যারেস্ট হয়ে গেল। অ্যারেস্ট হওয়ার পরে জানালাম একটা ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়
অ্যারেস্ট থাকা অবস্থায়।
হ্যাঁ,
ওকে।
ওর প্রবলেম হচ্ছে কি জানেন, আমার হাজবেন্ডের ও যখন বিপদে পড়ে তখন বলে মনি এদিকে আসো, যখন বিপদ থেকে ছুটে আসে চাই না। তা আমাকে এই সময় চাচ্ছিস, আমার বয়স হয়ে গেলে আমাকে চাইবি, টাকা দেখি রকম মাসে 2000-3000 টাকা পাও, আমি খুশি, হাউস ওয়াইফ, আমি বিবাহিতা, আমার একটা সুন্দর জীবন হয়েছে। ও জেল খাটলো, জনের সাথে আমার পরিচয় হলো, জনের আমাকে দেখলে তাকায় থাকতো, আমরা যেখানে যেতাম ওখানে। একদিন ওর থেকে দুষ্টামি করে মোবাইলটা নিলাম, ওর আমি ফোন দিছি, ফোন দিয়ে বলছি ভাই কেমন আছেন, খুব ভালো। সেদিন রাত্রে আমি নাশা করার পর ওর ফোন দিছি, ফোন করে কথা বলতে বলতেই ও আমাকে প্রপোজ করে, আমি হ্যাঁ আমি একদিনের জন্য হলো বিয়ে করব, মানে আমার সম্পর্কে সে জানে আমি কোথায় যাই কি না করি। খুকন এর ভিতরে ওর সাথে রিলেশন কিরকম, দুই মাসের মতো কথা বলতেছি কার সাথে, জনালের সাথে। কথা বলতে বলতে খুকন বেরিয়ে গেছে জেল থেকে, বের হওয়ার পর আমি আর জনালকে ভুলে গেছি, ওর সাথে আর কোনো কথাবার্তা বলি না, যোগাযোগে রাখি না, সিম ভেঙে ফেলছি।
আপনি যেটা বলছেন যে আপনি খোকনকে বিয়ে করলেন,
খোকনকে যখন আমি খোকনের সাথে যখন আমার ফ্রেন্ডশিপ হয় ওর সাথে আমার দীর্ঘ 2 বছর সম্পর্ক, এখন 2 বছরের ভিতরে 1 বছর হচ্ছে বিয়ে হয়েছে, তার আগের বছরে বিয়ে ছিল না, ও জেল কাটছে, আমি দেখাতে যেতাম।
তো খোকনের সঙ্গে বিয়ের থাকা অবস্থায় তো সে জেলে গেল নাকি?
না,
বিয়ের আগে গেছে,
বিয়ের আগে আরো 2 বার জেল কাটছে, এখন বিয়ের পরে 1 বার জেল কাটতেছে। ভুলে গেছি, ভুলে যাওয়ার পরে জনের সাথে আমার ব্যাকআপ সম্পর্ক 6 মাস। এখন খোকন আমাকে কষ্ট দিচ্ছে, বিভিন্ন মেয়েদের সাথে থাকতেছে, সবাই আমার ফোনে জানাচ্ছে, এই করতেছে, প্রমাণ পাচ্ছি আমি হাতে হাতে ধরতেছে।
তারপর কি করলেন?
ধরার পর আমি জনালের সাথে আবার রিলেশন শুরু করে দিই, রিলেশন শুরু করে দিই। জনালকে আমার একটা ভিডিও কল ছিল, ওর নাম্বারটা আমি ভেঙে ফেলছি, সিমটা, ওই সিমটা যেটা জনাল আমার সাথে কন্ট্যাক্ট করতো সেটা, ভিডিওতে রেকর্ডিং এর মধ্যে একটা ওর নাম্বারটা আমি পাইছি। পাওয়ার পর ওকে ফোন দিলাম, ফোন দিয়ে বলতেছি এই বেশি দিন না, রোজার আগের ঘটনা। ফোন করে বললাম আমি বলতেছি রিয়া, ও বলতেছে কোত্থেকে, আমি নামটা বললাম, ও চিনতে পারে নাই, ওর বোনের কথা বলে তো ও চিনতে পারছে। চিনতে পারার পর আমি সে কথা বলবেন, হ্যাঁ কথা বলবো, আমি 2 মিনিট পর কথা বলতেছি, সে আমার সাথে কথা বলতেছে মোবাইলে, ঠিক আগের মতো কথা বলতেছে, যে আগে যেরকম কথা বলতো সেম ভাবে কথা বলতেছে। তা আমি বলতেছি আমি যদি বিয়ে করে ফেলি তাহলে কি তুমি আমাকে মেনে নিবা? আমি খোকনের সংসারে, কুকন কিন্তু আমাকে দেখতেছে না, কুকন বাইরে বাইরে মেয়েদের সাথে থাকতেছে। আর ওর কাছে টাকা পয়সা হইলে ও কি বলে জানান, এই বিকাশ নাম্বার দে, আর যদি টাকা পয়সা না থাকে কি বলে জানান, মনে আমার কাছে টাকা নাই।
ওকে ঠিক আছে বলেন।
তখন বলতেছে, এটা বলার পরে আমি বলতেছি ঠিক আছে, আমার ফুফু যে আমার সম্পর্কে কিছু জানে, হ্যাঁ সে বলতেছে দেখ তোর এখন দেখতেছে না, সে পরবর্তীতে দেখবে না, কে খুকনের কথা বলতেছে।
এটা বলার পরে তো আমার মনে একটা সন্দেহ হয়ে গেছে, কি জানেন, যে ও তো এখন আমাকে দেখতেছে না, এখন এত ভালো চলতেছি, ওর সংসারে আসার পর থেকে এতটা ভালো হয়ে গেছে একটা বছর। তো জনালের সাথে সম্পর্কতে আবার জড়াই গেলাম, জড়া যাওয়ার পরে ওকে আমি জিজ্ঞেস করতেছি জনালকে, জনাল আসলে কি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি, জনাল বলতেছে, কিন্তু ওদিক দিয়ে আমি কুখনের সাথে কথা বলতেছি মোবাইলে, কারণ সে আমার হাজবেন্ড। তো জনাল বলতেছে আমার সাথে দেখা করবো, আমি সে পারলে দেখা করবো, কিন্তু আমার ইচ্ছে করতেছে না দেখা করতে, কারণ আমি একজনের সংসারে এখন আপাতত আছি। তো এমন কাণ্ড করতেছে কুখন যা আমাকে বাধ্য করতেছে যে আমি ওর সংসার থেকে চলে যাই, বা ও হয়তো মুখে বলতেছে না।
ওকে, তো আপনি কি করলেন শেষ পর্যন্ত?
শেষ পর্যন্ত এখন গিয়ে কুখন এই শুক্রবারে অ্যারেস্ট হয়ে গেল,
গত শুক্রবারে অ্যারেস্ট হয়ে গেছে।
অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে
কি কারণে অ্যারেস্ট হলো? ইয়াবা নিয়ে।
ও ঈদের দিন আমাকে ফোন করে বললো কি আমার সাথে দেখা করো, রোজা পুরো আমার শাস নাই, প্রথম দিন আসছিল, চলে যাওয়ার পরে ফোনে কন্ট্যাক্ট করছে, 3,000 টাকা দিছিল এর ভিতরে।
আচ্ছা,
তো ঈদের দিন আমাকে বলতেছে আমার সাথে দেখা করো, আমি হাজবেন্ড দেখা করতে বলতেছে যাই,
দেখা করো মানে কোথায়, জেলে দেখা করতে বলছে?
না না, তাহলে ওই ছোট ফুল ওর আত্মীয়র বাসায়, ও এখানে আসবে না, বাসায় আসবে না,
মানে আপনাকে বাসায় রেখেছে কিন্তু সে বাসায় আসে
না,
ওখানে গিয়ে দেখা করতে বলছে।
গেছি, আমার কি হয়েছে, আমার বাবা স্ট্রোক করছে, আমার কাছে একটা সেট ছিল, প্রায় এটা সেকেন্ডে বিক্রি করতে হলো 30-40।
কার বাবা স্ট্রোক করেছে?
ওর বাবা।
ওর বাবা, ওকে।
হ্যাঁ, ওইটা আমাকে সেট দিয়েছিল, ভালো সেট। ওইটা ও আমাকে বলতেছে আমাকে মোবাইলটা দাও, আমি বাড়িতে যাবো, কিন্তু সে বাড়িতে যায়নি। তো আমি সেদিন তাকে ফোন করে বললাম, এ বাসায় চলে আসার পরে পাসওয়ার্ডটা জানতো না মোবাইল খোলার, আমি কল দিছি রিসিভ করে, তারপর দিন রিসিভ করছি ঈদের পরের দিন। তাই সে কখন তুই তোর মতো বেঁচে থাক, আমি আমার মতো বেঁচে থাকি, হ্যাঁ কখনো আর আমাকে নিয়ে আশা করিস না, আমি তোর বিপদে কখনো আর যাবো না, অনেক গেছি, এটা বলার পর কেটে দিছি। শুক্রবারে বাইজানা থেকে কল দিছে, করিয়া তোর হাজবেন্ড অ্যারেস্ট হয়ে গেছে। আমি বিশ্বাস করি নাই, যে তো একজন ডিবির সাথে কাজ করে, অ্যারেস্ট হলে কি সমস্যা, ও ওই ডিবি যদি ফোন করে পুলিশকে বলে দেয় ছেড়ে দাও, ছেড়ে দিবে, হ্যাঁ ওইটা ভাবছিলাম, কিন্তু ডিবি কাজটা করেছে সেটা আমি জানতাম না। এর ভিতরে জানালের সাথে আমার রিলেশন আছে বন্ধুত্বের মতোই, এখন আপাতত বন্ধুত্বের মতো রিলেশন আছে, ওর সাথে ওভাবে চলতেছে। আর আমি কুখনকে দেখতে গেছিলাম, কুখন আমাকে যা তা গালাগালি, যে বলতেছে এতদিন পরে, আগে তো অ্যারেস্ট হলে মাত্র দৌড় দিতাম, যেদিন হতে সেদিন পাগল হয়ে যেতাম আমি, এখন 3 দিন পরে খবর, আমি খবর পাইছি 2 দিন পরে, 3 দিনের দিকে গেছি, আমার কাছে একটা টাকাও ছিল না, গেছি এতদিন পরে খবর হইল, নতুন এক পাইছিস তো, আমার তো ভুলে গেছে।
জানে সে জানালে বিষয়?
না, জানালে বিষয় কখনো জানে না, আমি কখনো ওকে বলি নাই, জানাল আমার ভালো একটা ফ্রেন্ড, সেটা জানতো।
জয়নালের সঙ্গে আপনাদের, আপনি যেই সম্পর্কে জড়িয়ে গেছেন রিয়া, এটা শেষ পর্যন্ত কোথায় যাবে, মানে এটা কোন উদ্দেশ্য বা শেষ পর্যন্ত কোন?
আমার উদ্দেশ্য হচ্ছে জয়নালের কাছে আমার এইটুকু বলার আছে, হয়তো আমি আজকে এফএম রেডিওর শুনবে, হ্যাঁ সে যদি পারে আমাকে স্বীকৃতি দিতে, আমি শুধু এতটুকুই চাইবো, যদি স্বীকৃতি দিতে পারে ইয়েস বলবে, না পারলে নো বলবে, হ্যাঁ নো বলার পরে আমি অন্যভাবে সিদ্ধান্ত নিব, কারণ আমার জীবনটা আমি এভাবে কাটাবো না, আমি এভাবে কি থাকবো, আমার জীবনটা কি এভাবে যাবে বলেন, আমার জীবন আমি ফিরে যেতে চাই না, যে জীবন থেকে আমি চলে আসছি সে জীবনটা আমার হোক, সেটা আমি কখনো চাই না। আর ফুকনের কাছে আমার শুধু এটাই বলার যে কুকুনকে আমি কখনো মেনে নিব না, এই কারণে ও ঘরে বউ রেখে বাইরে বাইরে মেয়েদের সাথে থাকে, এটা বড় কথা না, সে ডাইরেক্টলি ফেস টু ফেস মোবাইল নিয়ে আসে ছবিগুলো, আমার খুব কষ্ট হয়, একটা বছর আমি আজকে ঘরে বসে আছি, আমার জীবনটা খুব সুন্দর লাগতেছে, এক বছর পর যদি আমি রোডে যাই আমাকে সবাই লজ্জা দিবে, দেখ বিয়ে করার পরে থাকতে পারলি না।
লজ্জা আসলে কাদের পাওয়া উচিত, লজ্জা কি এরা পাবে নাকি লজ্জা আমরা পাবো, আমাদের সমাজ পাবে? এই প্রশ্নটা দিয়ে আজকের হ্যালো ইট 920 শেষ হোক। অনেকদিন পরে গা শিউরে ওঠা একটা জীবনের গল্প আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই গা শিউরে ওঠা জীবন গল্প নিয়ে আমাদের চারপাশে অসংখ্য মানুষ ঘুরে বেড়ান, আমরা তাদেরকে গা করি না, তাদেরকে মাথায় নেই না, তাদেরকে চিন্তা করি না, নিজেরা ভালো থাকতে পারলেই মনে করি অনেক ভালো আছি, পুরো পৃথিবীটাই সুন্দর। আসলে অন্যকে অসুন্দর রেখে, অন্যকে অভুক্ত রেখে, অন্যকে খারাপ রেখে নিজে ভালো থাকার কোনো সুযোগ নেই যদি আমরা সমাজে বসবাস করি, কারণ সমাজের প্রত্যেকটা মানুষকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হয়, এরা সমাজের অনেক বড় অংশ, এরা রেসপেক্টেড, এদেরকে অনেক সম্মান জানাতে চাই। এই গল্পটা কোথায় গিয়ে শেষ হবে প্রিয় শ্রোতা আমরা জানি না, আমাদের রিয়া যে জায়গাটা এসে দাঁড়িয়েছে কিছুই নেই সেখানে, না আছে ভালোবাসা, না আছে ভবিষ্যৎ, তারপরও সে ঘরে থাকতে চায়, ঘরের মেয়ে হয়ে থাকতে চায়, সে রাস্তায় দাঁড়াতে চায় না, রাস্তায় যে মেয়েরা দাঁড়ায় তারা ইচ্ছে করে দাঁড়ায় না। শুধু আজকের এই গল্পটা থেকে এই শিক্ষাটাই নিন, আর কিছুই বলার নেই। অনেক ভালো থাকুন, শেষ করছি আজকের মতো, শুভরাত্রি।
গোপনে যে বেশাল ভাত খায় তাদের
Up presents Hello 8920 Close Up. The closer, the better. ABC Radio 89.2
FM, exclusively on FusionBD.com.